exclusively on FusionBD.com.
Royal Tiger Twig presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফ 89.2। ঈদ মোবারক দিয়ে আবারও সবার সাথে শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে সব সময় আমরা অপরাধ নিয়ে কথা বলি। নানান রকম অপরাধ আমাদের কাছে আসে, নানান রকম অপরাধী আমাদের কাছে আসে এবং আমরা চেষ্টা করি তাদের নিয়ে কথা বলার, তাদের অপরাধ প্রবণতা থেকে বের করে নিয়ে আসার কথা বলার। আমরা চেষ্টা করি এমন কিছু জায়গায় চলে যাওয়ার যে জায়গাতে হয়তো অপরাধ করার ব্যাপারটাই মাথায় আসবে না। তাই আজকে আমাদের ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিবটা একটু অন্যরকম। আজকে আপনাদের সবার আছে আমাকে কল করার সুযোগ, যদি চান আপনি কল করে আমাকে বলতে পারেন। তবে আপনার জন্য একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে অপরাধ প্রবণতা কিভাবে কমানো যায় আর আপনার কাছে কোন অপরাধটা সবচেয়ে বেশি মানে হিংস্র বা তীব্র বা কষ্টকর মনে হয় সেটা, এবং কিভাবে আপনি অপরাধকে ঠেকাতে পারেন। আর যদি আপনি ফোন করতে চান তাহলে নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, আজকে আমি ফোন দিব না, আপনাকে ফোন দিতে হবে। আর সেটা হচ্ছে 550-11909। আপনি চাইলেই কল করতে পারেন আমাকে 550-11909 অথবা 550-11870 এই নম্বরে। তাহলে আপনার সাথে কথা হবে আর আপনার থেকে জেনে নেব যে আপনার ভেতরে কোনো অপরাধ প্রবণতা আছে কিনা বা অন্য কারোর ভেতরে এমন কোনো অপরাধ প্রবণতা দেখেছেন কিনা যেটা আপনার মনে হয়েছে যে এই কারণে আসলে অপরাধ প্রবণতাটা হয় আর চাইলে সেটা কমানো সম্ভব। তো এই হচ্ছে আজকের কথা। আর যদি আপনি এসএমএস প্যানেলে বলতে চান সেটাও আপনার জন্য ওকে। আপনি ফেসবুকে আসলে facebook.com/abcradio89.2 এই পেজে আসতে হবে। আর যদি আপনি ফেসবুকে আসতে না চান তাহলে আপনি এসএমএস প্যানেলে আসতে পারেন। এসএমএস প্যানেলে আসার নিয়মটা বলে দিই, এবিসি লিখবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, তারপরে টাইপ করবেন আপনার নাম, তারপরে একটা স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। যদি চান আমি আপনাকে ফোন দিই, অর্থাৎ আপনার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে কিন্তু কথা বলার ইচ্ছে থাকে তাহলে আপনি এই পন্থা অবলম্বন করে অবশ্যই আমাকে পাঠিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। আমাদের সাথে অলরেডি একটা ফোন কল আছে, আমি কি ফোন কল নেব বুঝতে পারছি না। হ্যালো, কেউ আছেন আমার সাথে? হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো
হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, কেমন আছেন?
এই তো ভালো। আপনি কে বলছেন আগে আপনার নামটা বলেন?
মাহাদি বলছিলাম, টঙ্গী থেকে।
টঙ্গী থেকে মাহাদি। তো মাহাদি ভাই কেমন আছেন? ঈদ মোবারক আপনাকে প্রথমেই।
হ্যাঁ ঈদ মোবারক ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া?
এই তো ভালো আছি। এবার বলেন জীবনে কতগুলো অপরাধ করেছেন?
না এরকম অপরাধ করা হয় নাই।
আচ্ছা আপনি কি এখন কি করছেন, কি করেন আর কি, পড়াশোনা করছেন নাকি চাকরি করছেন?
পড়াশোনা করছি, ক্লাস 10-এ।
ক্লাস 10-এ পড়াশোনা করছেন। তা আপনার আশেপাশে কখনো অপরাধ হতে দেখেন?
হ্যাঁ দেখি।
ঈদের মধ্যে দেখেছেন?
না ঈদের মধ্যে দেখি নাই।
ঈদের মধ্যে তার মানে খুব একটা অপরাধ করে না সবাই নাকি?
হ্যাঁ না অপরাধ করে না তো।
আচ্ছা
ঈদের কিন্তু আমি দেখি নাই।
আপনার চোখে পড়েনি? আচ্ছা তাহলে কি আপনি অপরাধগুলো কোথায় দেখেছেন ইউজুয়ালি, আপনার স্কুলে বা নাকি আশেপাশে এলাকায়?
স্কুলে না আশেপাশে এলাকায় এরকম অনেক অপরাধই করে।
আমার
দেখা ভয়ঙ্কর অপরাধ হচ্ছে আপনার ধরেন অনেকে মাদকে জড়িয়ে পড়তেছে, পরে বড় বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়তেছে, মানে
যেমন
বড় ধরনের,
যেমন চুরি ডাকাতি ছিনতাই।
স্কুলের ক্লাস যখন আমি 9-এ পড়ি আর 1 বছর আগের ঘটনা, তখন আমাদেরই এক ক্লাসমেট কে মানে মেরে ফেলছিল আর কি।
মেরে ফেলেছিল কেউ?
হ্যাঁ হ্যাঁ, ও পরে ডাগ এডিক্টেড ছিল তো।
আচ্ছা
হ্যাঁ,
এবং মানে যে যে তাকে মেরেছে আমরা তার নাম জানতে চাই না, কিছু জানতে চাই না, আমরা শুধু জানতে চাচ্ছি যে যে তাকে মেরেছিল সে অ্যাডিক্টেড ছিল নাকি যার মৃত্যু হয়েছিল সে অ্যাডিক্টেড ছিল?
যে তাকে মেরেছে সে অ্যাডিক্টেড ছিল।
ওকে, এবং সেই কারণেই কোনো একটা জের ধরে সে ঝগড়াঝাটি করতে করতে মাথা ঠান্ডা রাখতে না পেরে এই অপরাধটা করে ফেলে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা যে অপরাধ করেছিল তাকে কি আপনি মোটামুটি চিনতেন নাকি খুব ভালো করে চিনতেন নাকি একেবারেই চিনতেন না?
না ভালো করেই চিনতাম।
ভালো করেই চিনতেন? আপনি চিন্তা করেছিলেন যে ওই মানুষটা এভাবে চাইলেই খুন করতে পারে?
না না এটা কখনোই মাথায় আসে না।
আর তারপরে ওই লোকটার সাথে আপনার ব্যবহার কেমন হয়েছিল?
না তারপরে তো ওকে ধরে নিয়ে গেছে, তারপরে আর ওকে অনেক মনে করেন ভালো মনে হয় না। আমি মনে করছি এত মানে এরকম হয়ে এত বড় অপরাধ করবো এটা আমার কোন কল্পনাই করি না।
আচ্ছা, এই অপরাধটা আপনি কি আপনার চোখের সামনে ঘটতে দেখেছেন নাকি শুনেছেন যে এই ভাই এই কাজটা করছে?
চোখের সামনে না, অনুষ্ঠানে আমি আগে ছিলাম, পরে অনুষ্ঠান থেকে আসার পরে শুনি ঘটনা, আমি যাওয়ার 10 মিনিট পরে এই ঘটনা হয়েছে।
আর যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা কি আপনার ফ্রেন্ড ছিল?
হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড ছিল।
একই ক্লাসে পড়তেন?
তখন গত বছর ক্লাস 9-এ পড়তো আমার সাথে।
আচ্ছা, তো মানে ওর মৃত্যুর পরে আপনার কাছে কি মনে হয়েছে ওর মৃত্যুর কারণটা কি ওই মাদক ব্যাপারটাই ছিল?
মানে সাধারণ ঝামেলা নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছিল, তারপর এটা পরে মেরে ফেলছে।
ওকে, আচ্ছা আপনার কি মনে হয় যে ছেলেটা মেরে ফেলছে তার মতন এই ধরনের ছেলে বাংলাদেশ থেকে যদি আমরা কমাতে চাই তাহলে কিভাবে সম্ভব, আপনার আইডিয়াটা কি? যদি আপনি মাত্র ক্লাস 10-এ পড়েন, তারপরে আমি অনেক বড় একটা প্রশ্ন আপনাকে করে ফেলেছি।
কমাতে চাইলে প্রথমত সমাজ থেকে ধরেন মাদকের মতো এই জিনিসটাকে একেবারে নির্মূল করতে হবে।
রাইট, মাদক ব্যাপারটাকে একেবারেই নির্মূল করতে হবে,
এটা করলেই সবকিছু ওকে হবে, তাছাড়া সম্ভব না।
রাইট, আর এটা যদি আমরা মনে করেন ধরে নিলাম যে আমাদের দেশটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা মানুষ আলাদাভাবে স্বাধীন, যে যে যার যার মতন নিজের সরকার গড়ে নিয়েছে, যদি এমন হয় তাহলে আমরা এলাকাবাসীরা বা আমরা নিজেরা নিজেরা প্রশাসনকে এর ভিতরে না টেনে, সরকারকে এর ভিতরে না টেনে, সমাজ ব্যবস্থা যারা চালায় তাদেরকে না টেনে আমরা কি আইডিয়া দিয়ে এটা ঠিক করতে পারি বলেন তো?
সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারি, যারা মাদকাসক্ত তাদেরকে মানে বিভিন্ন এলাকায়, এখন প্রভাবশালী যারা তারাই হচ্ছে মাদকের কারবার করে প্রভাবশালী, এখন তারা যদি ভালো হয় তাহলে তৃণমূলও ভালো হবে। এখন এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যারা ড্রাগ এডিক্টেড তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে হবে, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে। এখন ড্রাগের মেইন সমস্যা হচ্ছে আপনার খেলাধুলার মানে খুবই ঘাটতি, এই কারণে ছেলেপেলেরা একাকিত্ব বোধ হয়ে মাদক খারাপ বন্ধুদের সাথে মিশে তারপর মাদক আসক্ত হয়ে পড়ে। বিভিন্ন ক্লাব গঠন করতে হবে, ক্লাব গুলো হতে হবে আপনার খেলাধুলার বিনোদন, তাহলে ছেলেরা ভালো হয়ে উঠবে আমি যেটা মনে করি আর কি।
আপনার নাম মেহেদি না মাহাদি?
মাহাদি।
মাহাদি, মাহাদি আপনি কি জানেন যে আপনি অসাধারণ ট্যালেন্টেড একটা পার্সন?
না, সবাই বলে,
সবাই ঠিকই বলে, কারণ আপনি ক্লাস 10-এ থাকা অবস্থায় আমাদেরকে যেই বুদ্ধিগুলো দিলেন যে যে ক্লাব তৈরি করার, সেই ক্লাবটাকে সুষ্ঠুভাবে চালানোর, তারপরে খেলাধুলার জায়গা তৈরি করার যাতে ছেলেপেলে ডিপ্রেসড না হয়ে যায়, লোনলি ফিল না করে বা করার কিছু খুঁজে না পায়, এই অবস্থা যেন না হয়, এটা অনেক 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 বিজ্ঞ ব্যক্তি চিন্তা করতে পারেনি এভাবে, তবে আপনি সেই চিন্তাটা করেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এই কারণেই আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম, এই কারণেই আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের ভেতরে অনেক কিছু আছে বাট একটা কনভারসেশন না হওয়া পর্যন্ত সেটা ঠিক বের হয়ে আসে না। তবে থ্যাংক ইউ সো মাচ মাহাদি আমাদেরকে কল করার জন্য, পরবর্তীতে আবারও কথা হবে আপনার সাথে।
রিসিভ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এই যে একটা কল নিয়ে আমাদের হয়ে গেল, আমরা হয়তো আরেকটা কলও এখন নিতে পারি। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনার আশেপাশে আপনার দেখা সবচেয়ে বড় অপরাধ কোনটা এবং সেটাকে কিভাবে মানে কোন রকম কোন মারধর বা ভায়োলেন্ট কিছু না, কিভাবে বেস থেকে শেষ করা যায় যে এই ধরনের মানসিকতার মানুষই যেন আর না আসে, এই অবস্থাটা কিভাবে আনা যায়?
আসলে অপরাধ প্রবণতাটা আসে হচ্ছে কিছু কিছু জায়গা থেকে, যেমন আমি যদি কোনো একটা ফ্যামিলিতে বড় হই, যে ফ্যামিলিতে আমি ছোটকাল থেকে দেখছি যে আমার বাবা খুনি বা আমার বাবা কোনো অপরাধ করছে, আমার বাবা আমার মাকে মারছে, এমন কিছু দেখলে আমার মাইন্ড ওইটা ডাইভার্ট হয়ে যাবে,
মানে
আমার মতো সেই মানে
সাইকোলজিক্যাল জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে আর কি।
হ্যাঁ, যে না ওরা এরকম করে আমিও করতে বাধ্য, তো এই জিনিসটা প্রথমত সন্তানকে ওইভাবে করে তোলা, সন্তান হওয়ার আগে মা বাবাদের একটা নিয়মে থাকা দরকার, সন্তান হওয়ার পর হয়তো বা আরেকটা নিয়মে চলে আসা প্রয়োজন সন্তানের জন্য, না হলে হয়তো বা তারাও সেই নিয়মেই বড় হবে। আর অপরাধ আমার বর্তমান যে অপরাধটা আমি ফেস করছি, দ্যাট ইজ কোন একটা জায়গায় প্রচন্ড রকম ভাবে চিকিৎসার নামে, মানে সাপোজ একটা হসপিটাল যেখানে চিকিৎসার নামে প্রতিনিয়ত কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে, আমি হয়তো বা মানে আনফর্চুনেটলি আমিও সেটা পার্ট হচ্ছি।
আচ্ছা, সেটা নিশ্চয়ই আপনার কথা শুনে যা বোঝা যাচ্ছে আপনি বাধ্যতামূলক ভাবে হচ্ছেন, সিস্টেমের একটা অংশ আপনাকে হয়ে যেতে হচ্ছে, কিন্তু সিস্টেমটা তো আর আপনি চালাচ্ছেন না। বুঝতে পারছি। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা চিকিৎসা প্রতিষ্ঠান, কিন্তু সেখানে নির্মম ভাবে ব্যবসা চলছে, মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
হ্যাঁ, মানে এখানে এমনটা হচ্ছে ডক্টর কোন প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, যতক্ষণ না আমি পেমেন্ট করছি রোগীদের সেটা হচ্ছে না। তো আমার গায়ে এটা খুব লাগছে, হয়তো আর পাঁচটা মানুষের না অসুস্থ আমি হতে পারছি না, আমার প্রচন্ড রকম ভাবে এটা গায়ে লাগছে যে
না। দেখুন, এখানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি সিঙ্গেল হসপিটাল ইন বাংলাদেশ, বাংলাদেশের যত সুন্দর সুন্দর হসপিটাল আছে সবাইকে সম্মান দিয়ে বলতে চাই যে পারিশ্রমিক কিন্তু থাকেই, তাই না? আমি একজনকে একটা সার্ভিস দিচ্ছি, আই এম নট ওপেনিং এ চ্যারিটি, আমি হসপিটাল খোলা মানে আমি চ্যারিটি খুলছি, রোগী মাত্রই আমি চিকিৎসা করব, তা কিন্তু না। একটা প্রফেশনালিজম থাকবে, আমার একটা খরচ আছে ওখানে, আমাকে চালাতে হয়, আমাদেরকে হিউজ ইনস্ট্রুমেন্টস ইউজ করতে হয়, মেডিকেল থিংস আমাদের লাগে, আমাদের ভালো ভালো ডাক্তার লাগে, যেই সব ডাক্তারদের খাওয়া দাওয়া করতে হয় এবং তাদের পেটও আছে, তাই না? আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার কাছে ব্যাপারটা অস্বাভাবিক কেন লেগেছে, কোন লেভেলে গিয়ে আসলে এটা হচ্ছে? নিশ্চয়ই নর্মালের চেয়ে বাইরে,
অনেক বাহিরে। যেমন বাহিরে একটা টেস্ট, নর্মাল একটা ব্লাড গ্রুপিং করতে যেমন সর্বোচ্চ গেলে 500 টাকা লাগবে, এখানে সেটা 2500 থেকে 3000 বা 4000 ঊর্ধ্বে নেওয়া হচ্ছে। তো দেখা যায় প্রতিনিয়ত আমি কাজ করে থাকি রোগীদের সাথে, রোগীরা আসে, এমনও রোগী আসে যারা হয়তো বা ব্যাগে করে 200 টাকা নিয়ে আসে ডাক্তার ফিটা, বাট এরপরে যখন তাদের হাতে একটা স্লিপ ধরিয়ে দেওয়া হয় যে নেন আপনার 4000 টাকার স্লিপ, তো দেখতে তাদের চেহারাটা, এইটা আমাকে কেন যায় না, প্রচন্ড রকম নিজের প্রতি একটা মানে আমি বাধ্য হয়ে প্রফেশনে থাকছি, আমারও পেট চালাতে হবে।
I tell you to think, যদি আমি আপনাকেই চিন্তা করতে বলি যে দেখেন এখন আপনি যে পজিশনটাতে আছেন আপনার পক্ষে নিশ্চয়ই সম্ভব না কর্তৃপক্ষ পর্যন্ত যে কিছু একটা করা,
ইম্পসিবল।
এই কারণেই আমি জানতে চাচ্ছি যে আপনি অলরেডি যেই পজিশনটাতে আছেন সেই পজিশন থেকে আপনি এই ব্যাপারটাকে কিভাবে কতটুকু সাহায্য করার প্ল্যান করতে পারেন বা করছেন বা এখন চিন্তা করতে পারছেন, যে আপনার কি করণীয় এই জায়গাটুকে?
আসলে আমার করণীয় বলতে, আমি কর্তৃপক্ষ বলতে তো আমি পসিবল না, অত
ওই লেভেলে আমাদের রিচ নাই, আপনার আমার কারোই রিচ নাই, বলেন তারপরে।
আর আমার থেকে যতটুকু পসিবল দেখা যায় আমি স্যারদের কাছে, যারা সিনিয়র স্যার, যারা একটু খুবই নিম্নবিত্ত, খুবই খারাপ অবস্থা আছেন, তাদের গিয়ে রিকোয়েস্ট করতে পারি, আমি রিকোয়েস্ট করিও যে তার ফিসে একটু কমায় রাখেন, তারা রাখেও হয়তো বা একটু কমায়, যেমন আমি চেষ্টা করি, আমার হয়তো বা আমার পকেটে টাকাটা নাই, আদারওয়াইজ আমি গিয়ে বলতাম যে আচ্ছা আপনার বিল পেড হয়ে গেছে আপনি চিকিৎসা করেন,
আমি একটা কথা বলি যে ফিস কমিয়ে দেওয়ার যে ব্যাপারটা আপনি করছেন ইটস এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক, সুপার্ব, এটা আপনার তরফ থেকে করার ছিল আপনি করছেন, এবং আশা করছি আপনার কাছ থেকে শুনে আরো অনেকেই করবে, যে কারণে আমার এই কলগুলো নেওয়া। আর সেকেন্ড থিং ইজ, আপনি যেটা সবসময় করতে পারেন, 24 ঘন্টা করতে পারেন, যেটার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, কাউকে রিকোয়েস্টও করতে হবে না, সেটা হচ্ছে প্রচন্ড ভালো ব্যবহার, যেই আসুক না কেন, তার কাছে টাকা থাকুক আর না থাকুক, আপনি কিন্তু চাইলেই এই চ্যারিটিটা করতে পারছেন, সেটা নিশ্চয়ই আপনি করছেন প্রতিনিয়ত আশা করি।
হ্যাঁ, আমি এমন একটা পজিশনে আছি যেখানে আসলে কথায় মানুষ অর্ধেক সুস্থ হয়ে যায়, যত কোনো চিকিৎসা তার থেকে বেশি কথা, এন্ড আই এম ট্রাইং মাই বেস্ট, আর ইনশাআল্লাহ ভালো হবে,
আমরা তাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ মারজান আমাদেরকে কল দেওয়ার জন্য, আমরা আরেকটা কল নেব, আপাতত আজকের জন্য রাখছি। আমি প্রত্যেকবারই চিনতে পারছি, বাট ওই সময় হুজুর পাশে থাকে তো না চেনার মান করি। আমার তো
প্রতিটা মুহূর্তে মুহূর্তে অপরাধ আমি দেখছি, প্রতিটা মুহূর্তে ঘরের বাইরে ঘরের ভেতরে প্রতিটা মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ড আমার আশেপাশে অপরাধ হয়। আসলে
সবকিছু সম্মিলিত ভাবে যদি আমি জিজ্ঞেস করি সবচেয়ে ভয়ঙ্কর তোমার কাছে কোনটা লেগেছে, ইন দ্যাট কেস হোয়াট উড বি ইওর অ্যানসার?
আমার নিজের আপনজনদের আমার প্রতি ব্যক্তিত্ব
কিরকম, একটু কি আমরা ডিটেইলসে যেতে পারি? আমরা চাচ্ছি না কোনো নাম মেনশন করো তুমি, বাট একটু ডিটেইলসে।
আমি তোমাকে চাইলে পরে আমি তোমাকে বলতে পারি, আমি অবভিয়াসলি আমি তোমাকে পরে বলবো, বাট আমার খুবই আপনজন, রক্তের সম্পর্কে একজন মানুষ, অনেক ছোট থাকতে, ক্লাস ফাইভে থাকতে, what do I say?
Try to molest you physically?
Yes.
Absolutely. Molesting মানে হচ্ছে harassment. Harassment মানে হচ্ছে, আমি আমার শ্রোতাদেরকে একটু বলি যে আপনারা যারা বুঝতে পারছেন না, এটা প্রত্যেকটা মেয়ের জীবনে না হলেও 95% মেয়ের জীবনের ছোটবেলার এক্সট্রা অংশ থাকে মলেস্টিং। তো রিফাও তাদের একজন, রিফাকেও এভাবে অপমান করা হয়েছে। যদি আমি বলি যে তাকে শুধুমাত্র একটি খাবার ভেবে খুঁটে খাওয়ার চেষ্টা করা হয়েছে, এই ভাষায় আমরা বলতে পারি, তাই না রিফা? ওকে, তারপরে এবার শুনি।
একটা সময় আমি আমার আম্মুকে যখন বলছিলাম, আমার আম্মু চলে গেছিল বাসা থেকে, বাট কোনো না কোনো কারণে আবার ওই জায়গায় ফেরত আসতে হয়েছে। লাজের সার্কেল বেবি। হ্যালো,
তারপরে তারপরে হ্যালো,
তারপর আবার ক্লাস এইটে থাকতে আমার সাথে ওই ঘটনাগুলো আবার হয়েছে।
আবার ক্লাস এইটে থাকতে, তখন তো তখন তো আপনি বুঝতেন,
তখনও বুঝতাম না রিজন জানবা,
হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট,
বিকজ আমাকে 24টা ঘন্টা একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়, আমি বাইরের জগৎ সম্পর্কে জানি না টোটালি।
কতদিন পর্যন্ত সেটা?
না না ওভাবে না, মানে একদম বাইরে জানা দিতে দেয়, বাট আমাকে কি বলে এটাকে, মানে
জগৎ চিনতে দেওয়া হয় না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগৎ চিনতে দেওয়া হয় না।
বুঝতে পারছি, বাট এটা হাউ আর ইউ ট্রাইং টু স্টপ দিস, এটাকে কিভাবে স্টপ করার চেষ্টা আছো?
চেষ্টা করেছি, বলেছি মানুষকে, কি করবো বলো, সবাই বলে কি জানো, মেয়ে রান্না ঠিক করো, কাপড় ঠিক করো।
আচ্ছা, তাহলে এগুলো হবে না, তাহলে তুমি কেন ওগুলো ঠিক করো না?
আমি চেষ্টা করিনি একেবারে। হ্যাঁ, আমি তো চেষ্টা করে 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 আমার মানে এখন কি বলবো, আসলে আওয়াজ বন্ধ হয়ে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, কিছু বলার নেই, আসলেই বলার নেই। জানো রেহান, একটা কথা আমি শেয়ার করবো তোমার সাথে,
প্লিজ।
কয়েকদিন আগে আমি একটা রিলেশনশিপ, সরি ইনভলভমেন্টে ছিলাম, একটা ছেলের সাথে রিলেশনশিপ তো বলবো না, ইনভলভমেন্টে তো ছেলেটা আমাকে আজ করতেছে আমরা কেন এক হতে পারবো না।
আচ্ছা,
তো আমি আনসারটা তো আমি মেসেঞ্জারে দিতে পারতাম না, আমি সাথে ছেলের সাথে দেখা করছি, বস আমি ফিজিক্যালি মলেস্ট হয়েছিলাম একবার, যেন ছেলেটা ওই সময় পালাই গেছে,
ওখান থেকে পালিয়ে গেছে।
Yes.
মানে ইউ আর সো লাকি, আমি জাস্ট এতটুকু বলতে চাই যে তুমি যাকে ছেলে বা পুরুষ বলতে চাচ্ছ সে আসলে তা নয়, সে এখনো মানুষই হতে পারেনি, এই কারণে তার ভয়টা এত বেশি। সো এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই।
রেহান, আমি কি টেক্সট করা চিট?
হ্যাঁ, সরি সরি
রেহান, আমি কি প্রত্যেকটা মেয়েকে টেক্সট করা চিট?
অফকোর্স নট, অফকোর্স নট, প্রত্যেকটা ছেলের কাছে নয়। আসলে আমরা মাঝে মাঝে মিলিয়ে ফেলি, কিছু কিছু আছে মানুষ, কিছু কিছু আছে পুরুষ, কিছু কিছু আছে পশু, তো এই তিনটার মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে। এবং যেখানে পশুর সংখ্যা বেশি সেই জায়গাগুলোকে আমরা কি বলি? আমরা বলি জঙ্গল কিংবা চিড়িয়াখানা। চিড়িয়াখানায় সবাই বন্দি থাকে, আমরা দেখতে যাই, আর যেহেতু আমরা জঙ্গলে আছি সেই কারণে আমাদেরকে পশুরা দেখতে আসে। সো এই ক্ষেত্রে তোমার নিজেকে রেখে ঢেকে পারলে একেবারে ওই যে আগের আমলের ইয়ে থাকতো না, সৈন্যরা যা পড়তো স্টিলের জামা কাপড়, ও ধরনের একটা কিছু পরে, আর্মার পরে তোমাকে আসলে চলতে হবে, বিকজ আমরা জঙ্গলে আছি, স্বাভাবিক জগতে তো আমরা নেই, তাই না? আর প্রতিবাদের ব্যাপারটা, প্রতিবাদ দেখো, যে তোমাকে লুকিয়ে হ্যারাস করে তার যথেষ্ট কারণ আছে লুকিয়ে করার, সে প্রকাশ্যে করে না কারণ সে ভয় পায়, প্রথমত তোমাকে এটা বুঝতে হবে। এবং তাহলে সে যদি প্রকাশ করতে না পারে, ইউ ক্যান হিট হিম ইন প্লেসেস যেটা সে কারো কাছে প্রকাশ করতে পারবে না।
রেহান, এর আগেও যখন আমি তোমার সাথে কথা বলছিলাম, রিমেম্বার ইউ আর
আই থিঙ্ক
তোমার মনে হয় মনে আছে যে আগেও কথা বলছিলাম, ওই সময় আমি লিটারালি কান্না করে দিয়েছিলাম, ওইখানে আমি পরিচয় পর্যন্ত প্রকাশ করি নাই।
তুমি কি সেই কাজটা করেছিলে যেটা আমি বলেছিলাম?
মানে বুঝিনি,
তুমি কি সেই কাজটা করেছিলে?
আসলে ওইভাবে এখন এখন রাইট নাও ওই সিচুয়েশন এখনো আমাকে মানে ফিজিক্যালি ইয়া করতে আসেনি, বাট মেন্টালি অলওয়েজ আমাকে ইশারা ইশারায় বলে কথা আর কি, বুঝানো
আমি বুঝতে পারছি। বাট এখন রিফা তোমাকে স্মার্ট হতে হবে, তোমাকে এখন খেলা ঘোরাতে হবে, তোমাকে মাইন্ড গেম খেলতে হবে। একটা ছেলে খুব সহজে প্রেমে পড়ে, বুঝছো?
আমি সাইলেন্ট, মুখ থেকে রিঅ্যাকশন বের করার চেষ্টা করা হয়, বাট আই এম একদম সাইলেন্ট,
তুমি সাইলেন্ট কেন থাকবা? তুমি টেকনিক্যালি তাকে কাছে আনো, কাছে না বাস দাও, তারপরে তুমি সাইলেন্ট হও। ওই লোকটার জন্য এটা করাটাও ইজি হচ্ছে, সে তোমার সাথে এটাই করছে, তুমি পারছো না। তুমি বলতেছো বলাটাই ইজি, করাটা ইজি না, এই কারণে। দ্যাট পারসন ইজ ডুইং দ্য সেম থিং উইথ ইউ, যেহেতু সে তোমার চেয়ে বেশি ট্যালেন্টেড, সে তোমাকে ইউজ করতে পারছে, তুমি তার চেয়ে কম ট্যালেন্টেড, তাই তুমি তাকে ইউজ করতে পারছো না। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট।
শুনো, আমাকে ব্যাড ইন্টেনশন এখনো বলা হয়, মানে ওর সাথে আবার আগের মতো হয়ে যাওয়ার কথা, বাট আমি কোনো সাড়া দিই না, কারণ এখন আমার আর কোনো উইকনেস নাই।
শুধু সাড়া দেওয়ার কিছু নাই, সময় মতন জায়গা মতন দেখা, আসল জিনিস কাইটা দিবা, শেষ। এর চেয়ে বেশি সহজ ভাবে বলা সম্ভব না অন এয়ারে।
আমি বুঝছি
কার কাছে কিভাবে কমপ্লেইন করে আমরা দেখতে যাব, যে ভাই কি হয়েছিল, কেন এরকম হইলো।
দেখো, তুমি যখন আমাকে বলছিলা যে ইউ আর উইথ মি, তখন আমি অনেক সাহস পেয়েছিলাম, সাথে একটা জিনিস লাগছিল যে একটা আইডিয়া আমাকে বলতেছে, আমার মধ্যে কেন সাহস নাই,
কেন নাই, এটাই আমি চিন্তা করতেছি। আর তোমাকে কোনো আর যে বলতেছে না, তোমাকে স্বয়ং পিশাচ বলতেছে এই কাজটা করো, এই কাজটা যদি তুমি করো, এমন কিছু বা এমন ভাবে হার্ট করতে হবে যাতে কাউকে দেখাইতেও না পারে কোথায় ব্যথা পাইছে, বুঝো নাই। সে যে লুকায়িত ভাবে তোমাকে আক্রমণ করছে, তুমিও তাকে লুকায়িত আক্রমণ করো, যেটা তার পক্ষে প্রকাশ করা সম্ভব না। প্রকাশ করতে গেলে তাকে প্রকাশ করতে হবে যে কেন তাকে এভাবে আক্রমণটা করা হয়েছে। এইসব ক্ষেত্রে না, আমি বলবো খুন করা কারোর জন্য অ্যালাউড না, বিকজ এটা তোমার আত্মাকে নষ্ট করে। খুন করা শুধুমাত্র অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভিটি না, এটা দুইটা অ্যাক্টিভিটি, একটা হচ্ছে তুমি যে কাজটা করছো সেটা, আর একটা হচ্ছে তোমার আত্মা যে জিনিসটাকে সায় দিয়েছে সেটা। খুন করাটাকে তোমার আত্মার সায় দেওয়া
তা ঠিক না,
না আত্মার ইউজ নেই আসলে, আত্মার ইউজ খুব কম, যেহেতু আমরা শরীরটাকেই ব্যবহার করি এবং বাইরের মানুষ শরীরটাই বেশি দেখে, তাই এরকম মনে হয়। কিন্তু আত্মা না থাকলে আসলে তোমার মধ্যে এখন যে ক্ষোভটা আমি টের পাচ্ছি না, এই ক্ষোভটা না শরীরের হয় না, শরীরের শুধু খিদা লাগে আর লাগে না, শরীরের শুধু খিদা লাগে আর লাগে না, সেটা যেই ধরনের খিদাই হোক। তোমাকে খেলতে হবে, তোমাকে খেলতে হবে, পারতে হবে রিফা, পারতেই হবে, জাস্ট ফাইন্ড আ ওয়ে আউট। বিশ্বাস করো, ট্যালেন্টের উপরে কিছু নাই, ইন্টেলিজেন্সের উপরে কিছু নাই,
আমি অনেক বেশি ইন্টেলিজেন্টেড,
এবং তুমি পারবা, এবং তুমি পারবা খুব ভালোভাবে পারবা। আমি বলছি চেষ্টা করো, তুমি পারবা, আর যদি চেষ্টা না করো, পারার যে সম্ভাবনাটা ওইটাও নাই।
Take my name beautifully.
Rifa, na?
Oh my goodness, thank you. And you call me CD. You named me CD, Critical Doctor.
Okay, Critical Doctor. This is Rehan Rasul saying bye to you, okay? Take care.
Okay, bye. Take care.
Alright, so that was Rifa with us. ওর সাথে একটু কথা হলো, অপরাধের গন্ডি নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন যে অপরাধ কোন লেভেল পর্যন্ত যেতে পারে। আপাতত একটা বিরতি নিতেই হচ্ছে আমাকে, অনেকগুলো সময় চলে গেছে, বাট বিরতিতে যাবার আগে একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এমন কেন সবকিছুতে বেশি দেওয়ার একটা বাড়াবাড়ি আমরা করি, কেন বলছি, রোজার ঠিক আগে একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি বিশাল ব্যাপার স্যাপার, হাতির পিঠে চড়ে জামাই চলে এসেছে, সবই একটু বেশি বেশি খেতে বসলাম, টেবিলে ভর্তি আইটেম, তাও যেন একটু বেশি বেশি, একটু পরে আঙ্কেল এসে তুলে দিল বিশাল মুরগির রোস্ট, ওটাকে মানে না করতে না করতেই আবার আন্টি এসে আরো অনেক জিনিসপত্র দিয়ে দিল, বিফ টিফ। এই বাড়াবাড়ির কোনো মানে আছে? আসলে আছে, কিন্তু আমরা এমনই যে তাই বেশি দেওয়ার বেলায় বাংলাদেশের মানুষ অল টাইম চ্যাম্পিয়ন। যেমন বাংলালিংক, বেশি দেওয়ার উৎসব চলে সব সময়, বাংলালিংকে সবসময় বেশি দেওয়ার উৎসব চলে, সেটা শুধু আপনাদের জানিয়ে দিলাম। আর আপাতত বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও কল নেব। স্টে টিউন উইথ 89.2 FM।
Royal Tiger 3 presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge your sound.
ওয়েলকাম ব্যাক টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক, যাহা বলিবো সত্য বলিবো। আর অলরেডি অনেকগুলো মেসেজ আমার সাথে আছে। ফয়সাল লিখছে যে আমার বাসার সামনে মাঠ, কিন্তু আমি খেলি না, আমার খেলা একদম পছন্দ না, আর আমি খেলাধুলায় কাছে তাই আমাকে কেউ নিতে আসে না। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি তোমার কথা বুঝিনি ফয়সাল, বাকিটুকু আর আসেনি মেসেজ, আই এম সো সরি অ্যাবাউট দিস। এদিকে আফরিন আছে আমাদের সাথে চিটাং থেকে, লিখছে ভাই আমি কথা বলতে চাই কিন্তু লাইন পাচ্ছি না, আমাকে কল দাও। আচ্ছা তোমার লাইন পাচ্ছ না, কিন্তু আমার মোবাইলে টাকা নেই। আমরা আরেকটা কল পেয়েছি অবশ্য। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, কেমন আছেন?
হ্যাঁ ভালো ভাই, আমি সুকন্যা।
হ্যালো সুকন্যা, কেমন আছো তুমি?
হ্যাঁ ভাইয়া ভালো, তুমি কেমন আছো?
এই তো আমি ভালো আছি। তোমার মনটা ভালো?
মন এখন একটু ভালো, কালকে সারা দিন আমি শুধু বাসে বসে ছিলাম, কেউ আমাকে কোথাও নিয়ে যায় না। আজকে একটু বাইরে বের হয়েছিলাম বাবার সাথে।
আচ্ছা, আর কালকে কেউ তোমার কাছে আসেও নি, বাসায়ও আসেনি কেউ, কোনো রিলেটিভ বা কোনো কাজিন?
না না, আমরা কি এখন দাদু আছে।
ব্যাপারটা হচ্ছে যে তোমার আশেপাশে নিশ্চয়ই অনেক অপরাধ ঘটে, তার মধ্যে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কোনটা, আর সেটাকে কিভাবে থামানো যায় বলে তুমি মনে করো?
হ্যাঁ, ঘটে বলতে অপরাধ আসলে ঘটে আমার আশেপাশে। তো আমি ছোটবেলা থেকে বলি একটু, আমি আর কি ধীরে কি বলছি না, যখন আমরা খুব ছোট তখন, আচ্ছা আমি বয়স থেকে বলি, কয়েকদিন আগে একটা অ্যাড বের হয়েছিল, একটা মেয়ে তার চুলগুলো কেটে ফেললো আর কি, ওই যে দুইয়ের একটা অ্যাড। অনেকবার দেখেছি, বাট বলি নাই কাউকে, কষ্ট লাগে আমার জন্য, অনেক কষ্ট লাগে, কষ্ট লাগে না জানা, সেই সারাটা জীবন আর কি সাফার করতে সাফার করতেছে, এখনো সাফার করতেছে, আমি সামনে বছর এসএসসি দিব, তো বাবা কেড়ে সেটা বলা হয় না। তো আমি আশেপাশে অনেক কে দেখি যে খোপটা উঠলে প্রথমে মেয়েদের চুল ধরে মারবো, তো এইটা কি এরকম যে মারবে ঠিক আছে, বা চুল ধরে মারাটাও তো ঠিক
আছে, বুঝলাম না
না না মারবে ঠিক আছে না, আমি বলতেছি যে একটা নারীকে মারাটাও তো ঠিক না, তো
একটা নারীকে নাকি একটা মানুষকে?
ও আচ্ছা সরি সরি, একটা মানুষকে, একটা মানুষকে তো মারাটা ঠিক না, ওদিকে মেয়েদের প্রথমে আমি যেটা দেখি চুল চুল করা হয়, তো চুল ধরেই মারা হয়, সেরকম
অনেক। তোমার আশেপাশে কি এরকম ঘটেছে নিশ্চয়ই, তাই না?
হ্যাঁ এটা বেসিক্যালি হ্যাঁ ঘটেছে, আমার আশেপাশেই ঘটেছে।
তো তোমার কি মনে হয় এই জিনিসটা থামানো যায় কিভাবে? তোমার ক্ষেত্রে বলছি না, বা ভবিষ্যতে একজন যাতে এটা না করে, সেই ক্ষেত্রে আমরা আসলে একটা মানুষকে কিভাবে বড় করতে পারি, যা করলে হয়তো তার মধ্যে এই ব্যাপারটা আসবে না?
থামানো যায় বলতে, এটা তো অবশ্যই এটা পুরুষদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আর কিছুই না আমার কি মনে হয়, কারণ পুরুষরা তাদের ইটাই দেখাতে চায় আর কি, আমরা পুরুষ তোমরা নারী তোমরা সব।
এই মেন্টালিটি চেঞ্জ করার উপায়টা কি?
উপায় কি বলবো, মানুষ নিজ নিজ জায়গা থেকে যতটুকু সজন, আই হোক যে মেয়েদের চাই একটু স্বাবলম্বী হতে হবে, তো মেয়েরা যদি তখন রুখে দাঁড়াতে পারে আই হোক,
তাহলে হয়তো একটা পজিটিভ সাইড আসলেও আসতে পারে।
আর ভাই আমি একটা ছোটবেলার ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, আমি অবশ্যই আমার আম্মুর সাথে শেয়ার করেছি,
বাট
আমার অনেকটা ইচ্ছে ছিল শেয়ার করবো। সেটা হচ্ছে আমি যখন 5 বছর ভাই আমার, তখন আমাকে একটা টিচারই বলো যে সে আমাকে এসে একটু বাসায় পড়ায়, তো বাসায় পড়ানোর টাইমে তো আমি যখন পড়তাম তখন আমার আম্মু অবশ্য জব করত, তখন তো একদিন বাসায় কেউ ছিল, তো আমার বোন তো একটু বাহিরে ছিল, তো আর বাবাও ছিল না বাসায়, তো সে আমাকে বাসায় পড়াচ্ছিল। তো কিছুক্ষণ পর সে আমাকে একটু মানে ফিজিক্যালি কিছু কিছু একটা করতে চাইছিল, আমি না ছোটবেলা থেকে কেমন জানি আর কি কারো তাক আমি সহ্য করতে পারি না, মানে কেউ ধরলো আমাকে আমি সহ্য করতে পারি না, তখন আমি বের হয়ে গেলাম। সে হয়তো আমার সাথে কিছু একটা করতে চেয়েছিল, আমি এখন যতটুকু বুঝতে পারি হয়তো আমি যদি ওদিন না ধরতাম আমার কিছু একটা করতো, আমি যতটুকু বুঝতে পারি। তো আমি বের হয়ে সাথে সাথে আম্মুকে ফোন দিলাম যে আম্মু এই তুমি বাসে আসো, আমার এরকম এরকম আমার একটু কথা। তো আমি দাদুর কাছে গেছিলাম, অবশ্যই ছোট ছিলাম তখন ফোন দিতে পারতাম না, তো আম্মু আসলো, আম্মুকে সব বললাম। তো আম্মু বললো বাবা তোমার কি কষ্ট হয়েছিল? আমি বললাম না আমাকে তেমন কিছু করে নাই, জাস্ট আমার সাথে কিছু একটা হয়তো বেশি করতে চেয়েছি। তো আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো সে সাথে সাথে টিচারকে বাদ দিয়ে দিল আর কিছুই আর কি করলো না। তো আমার মনে হয় এইসব ঘটনা এড়াতে গেলে প্রথমে সন্তানদের উচিত তার বাবা মার সাথে আলোচনা করা, আর তার প্যারেন্টসদের উচিত এরকম কিছু পদক্ষেপ নেওয়া, কারণ আমার আম্মা যদি ওদিন সেটা না করতে হয় তো আরো বেশি কোনো দুর্ঘটনা আমার জন্য করতে পারতো, আমি যেটা মনে করি।
না সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার মা বা তোমার বাবা কি সেই টিচারের সাথে কোনো রকম কোনো কথা বলেছিল এই ব্যাপারে?
আমার আম্মু, হ্যাঁ হ্যাঁ আমার আম্মু বলেছিল, আমার আম্মু বলেছিল আপনি হয়তো বা ওর সাথে আপনি হয়তো বা ছোট দেখে ওকে আদরই হয়তো বা করতে গেছেন, হয়তো বা ও বাচ্চা বুঝতে পারেনি বা কিছু একটা, বাট ওর খারাপ লেগেছে তো আমরা চাচ্ছি না আপনি আর ওকে পড়াতে আসেন, এরকম টাইপ কোনো কথা হয়েছিল। বাট আমি তখন ছিলাম না, আমি শুধু এত জেনেছি যে আম্মু তাকে করেছিল।
না মানে আসলে ব্যাপারটা হয়েছে কি যে এখানে আমাদের কিছু ফল্ট আছে, আমাদের উচিত এই ধরনের মানে টিচার হোক বা এই ধরনের যে কেউ হোক তাকে সামনাসামনি সরাসরি কথাগুলো বলা, লজ্জা দেয়া, কারণ আজকে ওই টিচারটা আরেকজনের বাসায় পড়াতে যাবে এবং তাকে সেই বাসা থেকে সসম্মানে বের করে দেওয়া হবে যে না আপনি হয়তো করতে চাননি, আপনি মহামানব যান আরেক জায়গায় গিয়ে হাত মারেন, এটার তো কোনো যুক্তি নাই, তাই না? এভাবে তো আমরা সমাজের ক্ষতি করতে পারি না, তাকে তো আমাদের মিনিমাম ওই ধাক্কাটা দেওয়া উচিত, তাই না? কারণ আলটিমেটলি তোমাকে অপমান করা হলো, তোমার পরিবারকে অপমান করা হলো, আর তোমরা যেই মানুষটা করলো সেটা তাকে সসম্মানে তোমরা বের করে দিলে, তাই না? ভালো হলো সব দিক থেকে।
এখন যত কিছু করুক এখন অবশ্য আমার আম্মুর সাপোর্ট আবার চেয়ে নিবে, তো বাচ্চার ফ্যামিলিতে তো আর বাবা অবশ্যই ঘটনাটা জানে না, বাবার কারণ বাবাকে আমি কখন বলে বাবাকে মানে ঘটাই, তো আম্মু ঘটনাটা জানত আর আম্মু হয়তো বা কারোর সাথে আলোচনা করেনি, আর ফ্যামিলিতে আমি যত কিছু করতে আম্মুর ইটা অনেক কম, যদিও আমার আম্মু আমাদের ফ্যামিলিতে বেশি এডুকেটেড বাট অতটুকু জায়গা থেকে আমি দেখেছি তো
অতটুকু সম্মান তার নাই।
হ্যাঁ হ্যাঁ এইটাই কারণ আমার আম্মু আমার বিয়ের আমার আম্মুর বিয়ের 7 বছর পর আমার আম্মু আবার পড়ালেখা স্টার্ট করেছিল, কারণ সে বলছিল আমার পড়ালেখা করতে এত ভালো লাগে আমি কেন পড়তে পারি না, আমি কেন পড়তে পারি না, তখন তখন সে নিজে একটা জবে ঢুকে তারপর ওই টাকা দিয়ে সে এখন LLB কমপ্লিট করেছে। তো আমি আর কি বলবো, আমার আম্মু এখন আমার অনেক আমার উপর আর কি অনেক একটা আশা থাকে, আমি চেষ্টা করবো, তো এটা নিয়ে আম্মুর স্বপ্ন নিয়ে আমি দেখে আসি এটি আর কি।
ফ্যান্টাস্টিক, তোমাকে তোমার আম্মুর স্বপ্নটা পূরণ করতে হবে এবং তোমার আম্মুর চেয়ে অনেক বেশি স্ট্রং হতে হবে, যেটা তার মধ্যে নাই সেটা তোমার মধ্যে আনতে হবে, এটাই জেনারেশন গ্যাপ, ঠিক আছে?
আর ভাই আরেকটা কথা, আমি কিন্তু তোমার অনেক বড় ফ্যান বুঝছো, আমি তোমার সামনে গেলে কিছু বলতেই পারি না,
কিছু নেই আমি মানে এখন পর্যন্ত মানুষই হতে পারলাম না, তোমরা তো মানুষ আমি তোমাদের
অনেক ভালো। আমার আম্মু বলছে যে এই ছেলেটা এত মিশুক, তোমার সাথে তোমার আম্মু দেখা হয়েছিল তো বলেছিল এই ছেলে তো অনেক মিশুক, একটা আসবে যে তুমি মিশুক ফ্যান জানতো, আমি বলছি হ্যাঁ আমি ফ্রেন্ডলি।
আরে আর যে অনেক বড় ব্যাপার ওইসব আমি হইতে পারিনি তো।
আর ভাইয়া বলছি আজকে তোমার ওই যে রেডিও টুডেতে তোমাকে মনে হয় ফোন দিয়েছিল, আমি শুনেছিলাম তোমার গানটা প্লে হয়েছিল,
আমি
শুনেছিলাম।
আরো কল নেবো, আরো আমাদের কাছে অনেক কল আসছে, বাট আপাতত কলের আগে একটা বিরতি আমাকে নিতে হবে, বিরতির পরে তারপরে আবার কল নেওয়া যাবে। আর বিরতির আগে বলে দিতে চাই আরো একবার সেই একই ঘটনা যে আমরা এমন কেন সবকিছুই অনেক বেশি বেশি দেওয়ার আমাদের একটা বাড়াবাড়ি আছে। কেন বলছি, কারণ যে কোনো একটা বিয়েতে যাবেন দেখবেন বিশাল ব্যাপার স্যাপার হয়ে আছে, সবাই আপ্যায়ন করছে, সবাই সবকিছু এটা প্লেটে তুলে দিচ্ছে, সেটা প্লেটে তুলে দিচ্ছে, এই হাজার হাজার টাকা দামের শাড়ি, হাজার হাজার টাকা দামের গহনা, অন্য কারো বিয়েতে যাবে সেটা নিয়ে হাজার হাজার মেকআপ, হাজার হাজার কাহিনী, অনেক কিছু চলতে থাকে, সবকিছুই বেশি বেশি আমাদের এখানে, জোর করে ঈদের সময় জোর করে খাওয়া দাওয়ানো আমাদেরকে করা হয়, বাড়াবাড়ি মনে হয় তাই না? কিন্তু আসলে তা নয়, আমরা এমনই বেশি দেওয়ার বেলায় বাংলাদেশের মানুষ অল টাইম চ্যাম্পিয়ন, যেমন বাংলালিংক বেশি দেওয়ার, বাংলালিংকে বেশি দেওয়ার উৎসবটা সব সময় চলে। সো ইউজ বাংলালিংক এন্ড ইউ উইল ফাইন্ড দ্য ফেসিলিটিস। চলুন এখন একটা গান শুনে আসি, গানের পরে বিরতি, বিরতির পরে আবারও কল নেব। ঈদ মোবারক এবং শুনতে থাকুন রয়্যাল জায়গা ড্রয়িং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। ইতিমধ্যে আর একটা কল আমরা পেয়ে গেছি, এখন আমরা তার সাথে কথা বলবো। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ কি অবস্থা বল নুজহাত? ঈদ মোবারক প্রথমে দিয়ে নেই, আর তারপরে বলতে চাই যে তোর সাথে তো আগে একবার কথা হয়েছে, আজকে আবার কেন ফোন দিয়েছিস বল?
আজকে ফোন দিয়েছি ফুল বিনিময়ে, ঈদ মোবারক।
না আসলে আজকেও তো আমাদের একটা টপিক আছে, টপিকটা একটু অন্যরকম, তাই আমি তোর কাছ থেকেও একই প্রশ্নের জবাব শুনতে চাই যে আসলে তোর আশেপাশে ঘটে যাওয়া সবচেয়ে বড় অপরাধ কোনটা মনে হয়েছে এবং সেটা থামানোর উপায় কি?
আমার আশেপাশে বলতে গেলে আমি ছোটবেলা থেকে শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতাই দেখেছি, সবচেয়ে বড় বাজে বাজে ব্যবহার হয়েছে ক্ষমতার। এখন এইটা কমানোর আসলে ওয়ে আছে কিনা তাও আমি জানি না,
নিজের ক্ষমতা বাড়ানোর তো ওয়ে আছে,
নিজের ক্ষমতা বাড়ানোর ওয়ে থাকলেও ওই পর্যায়ে যাওয়ার ক্ষমতা আছে কিনা আমি জানি না আসলে।
সমস্যা এটা যে আমরা এভাবে বিশ্বাসটা করতে পারি না যে আমি ওই পর্যায়ে যেতে পারি।
এখন কিভাবে এখন যা এখন সবাই যারা করছে, মানে নট ফিজিক্যালি মেন্টালি, মেন্টালি যে অপরাধগুলো করা হয়
সেগুলো, এটা তো আরো জোস। মেন্টাল অপরাধ মানে হচ্ছে মেন্টাল পেইন, মানে মেন্টাল গেম, প্লে দ্য গেম। আচ্ছা আমরা একটু শুনি অপরাধটা কোনটা।
অপরাধ বলতে একটা মানুষকে, একটা মানে ছোট ছোট বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই একটা এক কথাই বলা হয় যে তুমি পারবা না পারবা না পারবা না পারবা না, তাহলে এটা মানে সে বড় হয়ে আসলে কি পারবে, প্রশ্ন থেকে সে বড় হয়ে আসলে কিছু পারবে না পারবে না, এটাই তো সমস্যা।
এটা অবশ্যই একটা মানুষের কনফিডেন্স লেভেল একদম ভেঙে দেয়, কিছু কিছু ক্ষেত্রে একদম ভেঙে দেয় আত্মবিশ্বাসটা, কিছু কিছু ক্ষেত্রে এটার কারণেই অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাস মানে ওভার কনফিডেন্স চলে আসে, ইউ নেভার নো এটার মাধ্যমে কি হতে পারে। বাট আমার মনে হয় যখন কাউকে বলা হয় যে সে পারে না, সে যদি এটা বুঝতে পারে যে তাকে বারবার বলা হচ্ছে তুমি পারবা না তুমি পারবা না পারবা না, তখন তার এটা আমলেই নেওয়া উচিত না?
মানে আমাকে ছোটবেলা থেকে ঠিক আছে, আমি ভালো পরিবেশে বড় হয়েছি, মোটামুটি ক্ষেত্র তুই জানিস, সবকিছু জানিস, তুই আমার পরিস্থিতি জানিস, তারপর যে আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে মাঝে মাঝে না অল টাইম যেভাবে বিলিভ করে যে এই তুই এটা পারবি না, তুই এটা করছিস জীবনে, তুই এটা পারবি অলওয়েজ সবসময় এটা পারবি না, ওটা পারবি না আমি তোকে একটা মেসেজও দিয়েছিলাম, মেবি তুই পড়েছিস আমি জানি না, তো ওইটা তো আমি তোকে বলেছিলাম যে না তুই পারবি না, আরে তুই তো ফেল করবি, তুই তো এই করবি সে করবি, আরে বাবা আমি একটা সাবজেক্টে ফেল করছিলাম ভালো কথা, এরপরে তো আমার এ প্লাসও পেয়েছি, ওটা দেখো না কেন, খালি একটা ব্যাপারই সারা জীবন সবসময় বলো।
Well, in that case, আমি একটা কথা বলতে চাই যে if you are confident enough, if you have enough knowledge, in that case, কারো কথা আসলে খুব একটা পাত্তা দিতে নেই। First of all, you have to know what is right. তারপরে আরেকজন পাশ থেকে সেটা নিয়ে negative মন্তব্য করছে নাকি positive কথা বলছে, নাকি encourage করছে নাকি উল্টা discourage করছে, inspire করছে, এত সব ঝেড়ে ফেলতে হবে, তাই না?
না না, কত ধৈর্য ধরা যায় কত?
Sorry? এটা আসলে ধৈর্য কখন ধরতে হয়? ধৈর্য তখন ধরতে হয় যখন আমরা উত্তর দিতে না পারি, যখন আমরা ভিতরে জিনিসটাকে পুষে রাখি, যখন আমরা জিনিসটাকে সহ্য করে নেই, সহ্য করার পরে ধৈর্য শুরু হয়। তো আমার কথা হচ্ছে
কি বলো তো, একটা কথা আছে
কি প্লে দা মেন্টাল গেম, সেটাই তো বলতেছি।
কদিন আগে একটা কথা, একটা ঘটনা শেয়ার করি, কদিন আগে আমি ঈদের আগের দিনই আমি হাতে মেহেদি দিব, তো আমার নিচতলা একটা আপু মেহেদি দিয়ে দিবে, তো আমি মেহেদি দিতে গেলাম, তো রাত হয়ে গেছিল অনেক রাত্রে, তার ঈদ রাত বলতে সারা রাত সবাই জাগ মধ্যে গান করা করে, তো তাদের বাসা সবাই জাগ, আমার বাসা সবাই জাগ, অন্যের বাসায় থাকে তার সাথে আমি কথা বলি না, এই টাইপের কথা কিছু কিছু মানুষ অনেক কাছ থেকে শুনতে হইলো বাসার, আমি বললাম আচ্ছা ভালো কথা, কথা বলো না, আমার রুচি হয় না তার প্রতিবাদ করার, যে এই কথা কি প্রতিবাদ করবো বল।
আচ্ছা ঘটনাটা কি হয়েছিল, দুইটা কেন বেজেছিল আসতে?
সেই আপুর লেট ছিল, সেই আপুর ভার্সিটি ছিল, ভার্সিটি থেকে আসলে 11টা বেজেছিল, তারপর তার বাসার কাজ ছিল, তো আমি গিয়েছিলাম একটা 12টার দিকে, তো যত দূর টাইম লাগছে আর কি, 2টা বাজছিল।
আচ্ছা সেই বাসাটা কি অনেক দূরে বাসা থেকে নাকি?
আরে না, 1 মিনিট মানে 30 সেকেন্ডও লাগে না যাইতে, আমাদের নিস্তলা।
আচ্ছা বুঝতে পেরেছি, এখন রাত 2টা আসলে অনেক বেশি রাত, সেটা যতই কাছে হোক বাসার বাইরে হিসাবে সেটা আসলে অনেক বেশি রাত। আচ্ছা কথাটা যে বলেছে সে সম্পর্কে কি হয়?
আর কি হবে,
আচ্ছা আমরা না শুনি, যাই হোক যেটা বলছিলাম যে সেটা আসলে এই ধরনের ব্যাপারগুলো আসলে প্রতিবাদ করতে ইচ্ছা করে না, এটা সত্যি কথা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে মানে এক ধরনের ইভ টিজিং বলা যায়, তাই না, বা টিজিংই বলা যায় এটাকে, যেহেতু ইভের সাথে হয়েছে এই জন্য ইভ টিজিং বললাম, এটা এক ধরনের টিজিং, তাই না? তো এই টিজিং ব্যাপারটাকে কিন্তু সার্কাজম বা টিজ দিয়েই ফেরত আসতে হবে, কিন্তু সেটার সাথে প্রচন্ড বিনয় থাকতে হবে, না হলে বেয়াদব নামে পরিচিত হয়ে যাবা। যাতে ভিতরে ভিতরে জ্বলে যায় কিন্তু কিছু বলতে না পারে।
হ্যাঁ সেটাই এখন কোন বড় ব্যাপারে কোন ঝগড়া টগড়া হলে আমি তো ছোট, তারপরে
করতে হবে, এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে।
এটা ধর ছোট ব্যাপার বললাম আমি, এমন আরো অনেক বড় বড় ব্যাপার আমি দেখছি, লাইক আবার আমি তো বলছি আগে সব কিছু, যেমন আমার ফ্যামিলি মেম্বারদের দ্বারা কিছু কিছু কাজ যেমন মারামারি এই সেই অহরহ হয়, এটা খুবই প্যাথেটিক, লাইক কেউ কিছু একটা বলছে আমার কিসে হয়তো অন্য মাইন্ডে বলছে আমার ফ্যামিলি মেম্বারদের থেকে মারবে এই করবে সেই করবে, একটু যে ব্যাপারটাকে আরো মানে আরো ভালোভাবে সামলানো যায়, বা তারা এটা বুঝতে চায় না, তারা আরে ওকে এটা বলছে দাঁড়া ওকে এখানে মারবো আমি।
এটা এটা সব জায়গায় হয়, এই প্রতিহিংসা পরায়ণ ব্যাপারটা থেকে অনেক কিছু আমরা ভুলে যাই, কিন্তু আসলে মাথা ঠান্ডা রাখলে অনেক কিছুই করা যায়, তাই আমি তোর ক্ষেত্রে আশা করব যে এখন থেকে তুই প্রত্যেকটা টিজিং এর খুব সুন্দর জবাব দিবি, সেই সময় দিতে না পারলেও পরবর্তীতে দে, কোনো না কোনো ভাবে দে।
কি সেই পরিস্থিতিটা ক্রিয়েট করা সম্ভব?
অবশ্যই সম্ভব, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলা যখন হতে থাকে তখন টিভি দেখে বলা সম্ভব, ওরা কেউ ভালো মানুষ না, ওরা একটাও খারাপ, সবগুলা খারাপ নেই, কারণ ওরা রাতে 2টার পরে ক্রিকেট খেলতেছে, হোয়াট দা হেল, এর চেয়ে খারাপ কোনো মেয়ে হতে পারে না, তাই না? তো তখন তো এটা চিল্লায় চিল্লায় বলা যায় ওই মানুষটার সামনে। সে সাত দিন আগে বললেও মনে পড়তে বাধ্য. ডার্লিং, ইউ জাস্ট হ্যাভ টু নো দ্য উইক পয়েন্টস, দ্যাটস অল. প্লে উইথ দ্য মাইন্ড অ্যান্ড ইউল ফিল ইট. আচ্ছা, এখন বিরতির সময় হয়েছে, আর পেশাল করা যাবে না. টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ. হ্যাঁ,
আপনাকে তো জীবনে আসলে পাওয়া যায় না অফিসে, কখন আসতে আপনাকে আমি পেতে পারি? আপনি সারা জীবন খুব বিজি মানুষ.
থিংক অ্যাবাউট দ্য টু থিংস ইউ সেড. প্রথমে যে কথাটা বলছো, আসলে কখনোই পাওয়া যায় না, তারপরে জিজ্ঞেস করতেছো যে কোন সময় আসলে পাইতে পারি. হাউ কনফিউজিং ইজ দ্যাট?
এখন
থিংক অন ইট, আমি পরে কথা বলতেছি আবারও, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাদের সাথে নুজাত ছিল এতক্ষণ, আর ওর কাছ থেকে আমরা শুনলাম কি অবস্থা না অবস্থা. এখন আমাদেরকে বিরতিটা নিতেই হবে, বিরতিটা নিয়ে ফেরত আসছি, তাই স্টে টিউনড উইথ 89.2 FM. Royal Tiger Twig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Twig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. শুনছেন ABC রেডিও FM 90.2, আর চলছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব. আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি রেহান, আর আমার সাথে কল আছে, আমি কল নিতে চাই. হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া, একটু রেডিওটা অফ করুন.
আপনার নামটা?
ভাইয়া আমার নাম নুছাত সাবিন সুমাইয়া.
হাই সুমাইয়া, কি অবস্থা, কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি. আজকে তোর শোটা শুনে অনেক বেশি ভালো লাগছে.
আচ্ছা, মূল কারণটা কি?
কারণটা আমি মনে করতাম নিজের সাথে এমন কিছু হয়েছে যা কারোর সাথেই হয় না. শুনে আসলে শোটা শুনে মনে হচ্ছে 95% মেয়ে এমন একটা ঘটনার শিকার যার জন্য তাদের শৈশব অনেকটা নষ্ট হয়ে যায়.
প্যাথেটিক বাট ট্রু, কিছু করার নাই. ওয়েল, আমি আসলে তোমার কাছ থেকে শুনতে চাই ইন দ্যাট কেস সুমাইয়া, যে হোয়াট ইজ ইট, তোমার সাথেও কি এই ধরনের ঘটনা ঘটেছে? তার মানে
আমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো অনেক বেশি ব্যাপার দিক. আমি 4 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি.
আচ্ছা,
তো ঠিক তখন আমাদের নিচতলায় একটা আঙ্কেল থাকে, আমি জানি না, আমি খুব ভয় আছি এই সবই, তারা কেউ শুনে আমার কালকে পর্যন্ত আর কি আমার শরীরের কি অবস্থা আমি জানি না.
তাহলে তুমি কেন নাম নিচ্ছো, কেন তুমি উইথ নেম বলছো, তুমি কেন ছদ্মনামে বলছো?
আমি নেম বলছি তার পিছনে একটা কারণ আছে ভাইয়া. কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আরেকটা একটা বাচ্চা একই ঘটনার শিকার হচ্ছে. আমি তো তার রক্তের সম্পর্কের কেউ ছিলাম না, এবং আমি যেভাবে হোক জিনিসটা পার করে ফেলেছি. ওই বাচ্চাটা তো তার রক্তের, তার আপন মানুষ, তার তো কোনো দোষ নাই. আসলে ভাইয়া আজকে ইউটিউবে ভিডিও দেখছিলাম, ও 5 পড়ে, ও দেখতে দেখতে আমাকে বলতেছে একটা ভিডিও, ওইখানে মলস্টিং এর একটা ব্যাপার. ও আমাকে বলতো আপনি ওই জিনিসটা কি খারাপ? আমি বলছি এই জিনিসটা অনেক খারাপ, কেউ যদি তোমার সাথে যা করে তুমি সাথে সাথে গিয়ে সবাইকে বলে দিবা, বা যেই জায়গায় আছো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে একটা চিৎকার দিবা. ঠিক আছে, আমি কখনো ছোটবেলায় করতে পারিনি. ইট ওয়াজ লাইক আমার ছোটবেলায় ওই লোকটাকে আমি আব্বু ডাক ডাকি, এখনো ডাকি, কিছু করার নেই, আমি ডাকি. আর সেই বাবা ডাক্তার সুবিধা নিয়ে সে আমার সাথে যা করেছে তা হয়তো তুই বুঝতেই পারছিস.
বুঝতে পারছি.
এবং
isn't there any way to stop him?
তুই যেভাবে ঠিক বলিস ছেলেকে যেভাবে আটকাতে হয়। আমি যখন 11 পড়ি আমি একটা রিলেশনশিপে, আমার জীবনে একটা রিলেশনশিপ, ছেলেটা আমি প্রথমেই বলে দিই যে আমার লাইফে এই ঘটনাটা হয়েছিল, আমাকে বলে আমি তোমাকে সারা জীবন রাগিয়ে মতো রাখবো, তুমি আমার একটা কাজ করবে, তুমি ওই লোকটাকে এবার তুমি নিজে থেকে ওকে একটা ইঙ্গিত দিবা, যেহেতু সে নিজে থেকে স্টপ হয়ে গেছে তুমি ওকে একটা ইঙ্গিত দিবা, ইঙ্গিত দিয়ে তুই ঠিক যেভাবে বলেছিলি ওর ওকে এমন ভাবে একটা আঘাত করতে যেটার কথা ও জনসম্মুখে বলতে পারবে না.
সেটা কি করা হয়েছিল?
আমাকে বলেছিল আমি যদি এই কাজটা করি আমাকে সারা জীবন রাগিয়ে মতো রাখবে, আর আমি সুযোগ পাই এরকম
এখন পর্যন্ত.
সে একা ছিল, তার মেয়ে ছিল ঘরে, সে অনেক দূরে ছিল, তাদের বাসাটা বেশ বড়, তো আমি একটা ইঙ্গিত দিই, আর পুরুষ মানুষ আর তার মতো চরিত্রহীন পুরুষ মানুষ, সে যখনই কাছে আসে আমি ওই কথাটা শুনি, এবং বেশ জোরে সোরে তার তাকে একটু লাঠি মারি, সে আমার থেকে বয়সে অনেক বড়, লাঠি মারি. একটা কথা আপনার কোনো অধিকার ছিল না আমার জীবনে, আমার বাবার মতো একটা ভালো মানুষকে আমার জীবনে বাবার সঙ্গে পাল্টে দেওয়ার আপনার কোনো অধিকার ছিল না,
আসলেই ছিল না, আসলেই ছিল না। আমাদেরকে আই'ম সো সরি, আমাদেরকে আপাতত লাইনটা কাটতে হবে, আমি 12টার পরে আবার তোমার সাথে কথা বলতে পারবো। প্লিজ স্টে টিউনড উইথ 89.2 এফএম, আই হ্যাভ টু টেক আ ব্রেক রাইট নাও। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. আমি আরেকটা কল নিচ্ছি। হ্যালো, হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। হ্যালো, ওকে, দ্য লাইনস আর গন, কেটে গেছে, কোনো সমস্যা নেই, পরবর্তী কল আবারও নেওয়া হবে। আরেকটা কল চলে আসছে। হ্যালো, কে বলছিলেন?
আমি লাকি জংকি।
ওকে, আপনি লাকি, বুঝতে পারলাম। আপনার নাম কি?
আমার নাম লাকি।
ও আচ্ছা, আমি ভাবছি আপনি লাইন পেয়েছেন বলে আপনি নিজেকে লাকি বলছেন। যাই হোক, আশা করি ভালো আছেন।
আমি আপনাকে আগেও মেসেজ করছিলাম, আপনি পড়ছিলেন, তো
যেখানে আমরা বলতে চাচ্ছি যে আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো অপরাধ যেটাকে থামানোর কোনো উপায় আপনার মাথায় আছে?
আসলে আমার আশেপাশে ঘটছে এরকম অনেক ঘটনা আছে, যেমন আমার মনে পড়ে, আমি যখন ফাইভে পড়ি,
আচ্ছা,
তখন মানে আমার একটা কাজিন, ও এখন মেম্বার, মানে ইউনিয়ন মেম্বার।
আচ্ছা আচ্ছা।
তো ও বিনা কারণে, মানে অন্য একটা লোক আমার আব্বুর ব্যাপারে মিথ্যা কথা বলছিল, ও মনে করছে ওর কথাটা আমার বাবা বলছে।
আচ্ছা।
ওটার জের ধরে ও আমার আব্বুকে বাজারের মাঝখানে 50-60 লোকের মাঝখানে স্ট্যান্ডেল নিয়ে মারে।
মাই গড। তারপর
অ্যাকচুয়ালি ওটা এখনো আমাকে কান্না করায়। আমি
নিজের ক্ষমতা বলে সেই কাজটা করে, তাই না?
হ্যাঁ, সে মনে করে সে মেম্বার, সে মেম্বার, সে অনেক কিছু। আমি আমার ইচ্ছা করে আমি এটার প্রতিশোধ নিই, কিন্তু কিছু করার নাই। সে আমার বড় ভাই, আমার মামতো ভাই।
আচ্ছা, তার মানে মানে আপনার আপনার বাবা তো তার মানে তার আত্মীয়?
ফুফা।
ফুপা, ওইটাই আমি বললাম যে আত্মীয়, আত্মীয়র মধ্যে, আত্মীয়তার মধ্যে এই ধরনের অপমানজনক ব্যাপার আসলে ঘটেছিল কেন? কি কারণ ছিল এটার পেছনে? যে কথাটা বলেছিল সেই কথাটা উনি কি যাচাই করেননি যে আদৌ এই লোকটা বলেছে কিনা?
না, টোটালি যাচাই করেনি। পরে এটা যে লোকটা বলছিল, সেই লোকটা গিয়ে আবার ওনাকে বলছে, এই কথাটা তো আমি বলছি। ঘটনা ঘটার প্রায় 6 মাস পরে ওই ঘটনাটা আবার মানে প্রচার হয়।
তখন কি সে তার ফুপার কাছে মাফ চেয়েছিল?
না, চাইনি। আমার ওটার জন্য এখনো রাগ হয়। আমি কিভাবে কি করব এখনো বুঝি না। আমি যে আমি তার সাথে কথা পর্যন্ত বলি না এখনো। আমার সাথে কথা বললে আমি কথা বলি না, এখনো রাগটা আমার মধ্যে কাজ করে।
আমার মনে হয়, আমার মনে হয় আপাতত যে অবস্থানে তুমি আছো, তোমার পক্ষে তাকে শারীরিক ভাবে আঘাত করাও সম্ভব না। আর প্রতিশোধের ব্যাপারটা মাথা থেকে তুলে নাও। প্রতিশোধ নেওয়া হচ্ছে সময় নষ্ট, প্রতিশোধ নেওয়ার কোনো যুক্তি নাই, প্রতিশোধ বলে কিছু নাই। যা হয় মানুষ যেভাবে তার কাজ করে সেটার ফল তাকে ভুগতে হয়।
আমার ইচ্ছা করে যে একটা থাপ্পড় মারি, কেন আমার বাবাকে?
আমি জানি তোমার এই ইচ্ছাটা খুব স্বাভাবিক, তোমার এই ইচ্ছাটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো সে তোমার কাছে না হলেও কোনো না কোনো সন্তানের কাছ থেকে, হয়তো বা তার নিজের সন্তানের কাছ থেকে কোনো না কোনো একদিন এই থাপ্পড়টা খাবে, কোনো সন্দেহ নেই। এতে তার কর্মই তাকে ওখানে নিয়ে যাবে। এই প্রতিশোধের চিন্তা বাদ দাও, তবে একটা জিনিস তুমি খুব ঠিক করছো, আমার মনে হয় তোমার এটাই করা উচিত যে তার সাথে তুমি, সে নিজে কথা বলতে আসলেও কোনোদিনও কথা বলবে না, এই অপমানটা তুমি তাকে করে যেতে পারো সারা জীবন।
আমি কথা বলি না, কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে আমি সবচেয়ে প্রথম একটি পড়ালেখায় ভালো।
আচ্ছা,
আমি এবার ক্লাস 11 এ ভর্তি হবো একটা সিটি কর্পোরেশন কলেজে টাউনে। তো ওরা সবাই এটা নিয়ে একটু প্রাউড ফিল করতেছে যে গোষ্ঠীর মধ্যে একজনই নিয়ে যে টাউনে চান্স পাইছে। তো আমি এটা নিয়ে খুব বড় করে, কারণ আমি ভাবছিলাম আমি গোল্ডেন এ প্লাস পাবো বা এ প্লাস পাবো। আর পরীক্ষার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি একটা মানে যাওয়ার পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা রাস্তা থেকে খাদে পড়ে যায়, গায়ের সহ উল্টে। তো আমি 15 দিন অসুস্থ ছিলাম, যার কারণে পরীক্ষা দিতে পারিনি। আমার এক ক্লাসটা তো মিস গেছে, ফোর পয়েন্টের ক্লাস ছিল। তো তবুও লাকিলি মানে আমি ইয়াতে চান্স পাইছি শহরে, তো এটা নিয়ে হবে। আমাকে আসছিল কংগ্রেচুলেশন জানানোর জন্য, একদম রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছি। আমার এখনো কাজ করে, ও আমার বাবাকে ঠাকুর মারছে বিশ পঞ্চাশ জন লোকের মাঝখানে।
দেখো আমি 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 তোমার আমি তোমার কষ্টটা একটু একটুখানি মানে কমাবো, নাকি আসলে তোমার কষ্টটা বা তোমার বোধটাকে একটু অন্যরকম করে দিব বুঝতে পারছি না। প্রথমত তুমি একটা জিনিস একটু 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 বলি, আমি একটু বলি, আমি তোমার কথা শুনেছি তো এতক্ষণ, আমি তোমাকে একটু বলি। প্রথমত তোমাকে এই প্রতিশোধ পরায়ণ চিন্তাটা মাথা থেকে বের করতে হবে। তোমাকে বুঝতে হবে এখানে একটা মানুষ আর একটা মানুষকে অপমান করেছে, সেই মানুষটা যে কারো বাবা হতে পারতো, এবং যে মানুষটার কথা তুমি বলছো সে এরকম হাজারো বাবাকে অপমান করে বেড়ায়, কোন সন্দেহ নেই এতে। দেখো আমি কিন্তু জানতাম না, কিন্তু আমি না জেনেই কিন্তু বলেছি সে এই কাজটা করে, যে নিজের বাবা মাকে সম্মান করে, সে অন্য কারো বাবা মাকে অপমান করতে পারে না। এবং কেউ না কেউ সবাই কারো না কারো বাবা মা কিংবা কারো না কারো সন্তান, তাই না? তুমি যেহেতু তুমি বাংলাদেশের প্রত্যেকটা বা পৃথিবীর প্রত্যেকটা খারাপ মানুষের প্রতি এই ক্ষোভটা রাখো না যে তাকে আমি কোনো একদিন চর মারবো, ওই লোকটার প্রতিও আলাদা এই ক্ষোভটা রেখে তাকে এত স্পেশালিটি জীবনে দেওয়ার কি কোনো যুক্তি আছে? ওই অধম ফালতু একজনকে যে কার গায়ে হাত তুলতে হয় এতটুকু বোধ পর্যন্ত নেই, প্রায় অটিস্টিক একটা পার্সন, তাকে এত স্পেশালিটি তুমি কেন দিচ্ছ তোমার লাইফে? যেদিন তুমি তাকে ভালো ব্যবহার করে বুঝিয়ে দিতে পারবে যে একজন বাবার সাথে কিরকম ব্যবহার করতে হয়, দ্যাট শুড বি ইয়োর টার্গেট। এটা তোমার টার্গেট হওয়া উচিত।
আমি শুধু এটা চাই যে ও শুধু আমার
ক্ষমতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত প্রকৃতি তাকে তোমার কাছে ক্ষমা চাইতে পাঠাবে না।
আমি অবশ্যই ক্ষমা করে দিছি, আমি এটা মনে করে দিছি যে ও নিজের মা করতে পারছে, এটা আমার বাবাকে করতে চাও অনেক বড় কিছু না।
আর একটা জিনিস, ক্ষমা করা মানেই কিন্তু বাকি সবকিছু সহ্য করা নয়, ক্ষমা দু রকমের হয়। এই ক্ষেত্রে তোমার ক্ষমাটা এমনই হবে যে তুমি সেই লোকটার ব্যাপারে আর ভাববেই না, সে ধারে কাছে আসলেও তার সাথে তুমি কথা বলবে না। ঠিক আছে, এবং তুমি রাস্তাঘাটে যদি কখনো তার সাথে দেখা হয় হঠাৎ করে অনেকের মাঝখানে, তখন তার সাথে খুব ভালো ব্যবহার করবে, খুব ভালো ব্যবহার করবে, এবং খুব ভালো ব্যবহার করে তারপরে তার কানে কানে বলবে যে ভাইয়া আপনি আমার বাবাকে অপমান করতে পারেন, কিন্তু আমার বাবা এমন মানুষ, আমাকে এভাবে বড় করেছে যে অনেকের মাঝখানে আপনাকে আমি অপমান না করে কথা না বলে থাকতে পারলাম না, বাসায় গেলে কিন্তু আমার ব্যবহার আগের মতনই থাকবে। সেটা বুঝতে পারছি, এবং এই কারণেই তার উপর দিয়ে এই বাজে কাজটা হয়েছে। সহজ সরল মানুষের উপরই এগুলো হয়।
আমার আব্বুকে কেউ কিছু বললে সেটা না আমি সহ্য করতে পারি না।
এটা প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে সত্য নাকি? এখন আমি যেটা বলেছি সেটা কি পসিবল হবে কিনা সেটা বল।
হ্যাঁ হবে,
তাহলে তোমাকে এটাই করতে হবে। তোমার কিন্তু তার সাথে ভালো ব্যবহার করে তাকে দেখিয়ে দিতে হবে যে কিভাবে সন্তান মানুষ করতে হয়, কিভাবে বাবার বয়সী কাউকে সম্মান করতে হয়, তাই না? নাহলে সে শিখবে কোথা থেকে? তাকে তো শিখাতে হবে, তাকে শিখিয়ে অপমান করতে হবে। তো আশা করছি লাকি তুমি এটা পারবে। আজকের মতন তাহলে এখানেই রাখি, আবার কথা হবে পরে কোনো এক সময়।
থ্যাংক ইউ ভাইয়া আমার সাথে কথা বলার জন্য, আমি তোমার অনেক বড় একটা ফ্যান।
থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কথা বলার জন্য।
আমি ক্লাসে গেলে না সবাই বলে রেহান পাগলা আসছে।
এই কয়জন হলো সুকন্যাও তো এই কথা বলছে, তো তোমাদের ক্লাসের অন্যান্য মেয়েগুলো আমাকে কেন শুনে না? ওরাও পাগলি হয়ে গেলে ভালো হতো আমার জন্য।
আরেকটা আছে তো, আরেকটা আছে জেরিন।
হ্যাঁ
জেরিন, যদি আমি কখনো বলি মানে আজকে কি তুই রেহান ভাইয়ের এই শোটা শুনছিস, আমি বলি কি আমি ওর একটা শো মিস করি না, তুই
এবং নিজেকে প্রিপেয়ার্ড করো, নিজেকে এমন ভাবে এমন জায়গায় পৌঁছে যাও যাতে কোনো মেম্বার টেম্বার তোমার আশেপাশে শিক্ষা এবং জ্ঞানের ঠেলায় দাঁড়াতে না পারে, ঠিক আছে?
আমি চাই ডাক্তার হইতে।
অবশ্যই তুমি অবশ্যই একজন ডাক্তার হবা, অবশ্যই হবা, অবশ্যই অবশ্যই। আমার দোয়া তো আমার জায়গায় থাকবে, তোমাকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করো, সবকিছু পাওয়া যাবে।
আমি প্রচন্ড প্রচন্ড কষ্ট করি কিন্তু
আমিও ভালো আছি। তো আজকের পর্বটা কি পুরোটা শোনা হয়েছে? তাহলে তো মোটামুটি বুঝতে পারছো যে আমাদের আজকের টপিকটা কি, প্রশ্নটা কি হবে আমার।
অপরাধ এবং অপরাধ করার মানসিকতা কিভাবে কমিয়ে আনা যায়।
অ্যাবসলুটলি। এবং আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার আশেপাশে তোমার দেখা সবচেয়ে বড় অপরাধ কোনটা?
আমি জানি না বড় অপরাধ বলতে কি বোঝায়, বাট আমার আশেপাশে আমার নিজের সাথেই ঘটে গেছে এরকম কিছু।
কিরকম, আমরা কি শুনতে পারি?
হ্যাঁ বলতে পারি,
প্লিজ।
আমার হচ্ছে 6 ইয়ার্স রিলেশনশিপ ছিল।
আচ্ছা।
1 ইয়ার আগে এনগেজমেন্ট হয়ে গেছে।
আচ্ছা।
এই ঈদের থার্ড ডে আগামীকাল বিয়ে হওয়ার, আগামীকাল হ্যাঁ বিয়ে হওয়ার কথা ছিল 18 তারিখ কালকে, তাই তো?
আচ্ছা।
18 তারিখ বিয়ে হওয়ার কথা ছিল, দেড় মাস আগে আমি ক্যান্সেল করে দিচ্ছি। যাকে ভালোবাসতাম, যে মানুষটার জন্য যার জন্য সবকিছু অ্যারেঞ্জ করলাম, সবকিছু ঠিক হলো 18 তারিখে, সবকিছু ওকে, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, বেশি কিছু বলবো না। আমার 2017 এর অগস্ট থেকে আমি বুঝতে পারলাম যে আমার বয়ফ্রেন্ড বাজে সার্কেলে চলাফেরা করতেছে, বাজে কিছুতে জড়িয়ে যাচ্ছে।
বাজে কিছু বলতে কি সন্ত্রাস নাকি মাদক?
এর আগের বছরের অগস্ট থেকে প্রায় 7-8 মাস আমি পুরো দমে চেষ্টা করলাম, অনেক মার খাইছি, অনেক কিছু ফেস
করলাম। না না, ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, জাস্ট আ মিনিট।
একটা বছর ড্রপ চলে গেছে, স্কলারশিপে যাইতে পারি না।
হ্যালো, আই এম টকিং টু ইউ।
1 ইয়ার পরে 19 মে আমাকে হচ্ছে এমন ভাবে মারছে, আমার মাথায় হচ্ছে এখনো প্রায় 13-14টা সেলাই, হাতে ফ্র্যাকচার হয়ে গেছে, রগের জয়েন্ট, একটু সুস্থ এখন।
আমি অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি প্রশ্নটা করেছিলাম একদম শুরুতেই, যে আপনি যে বললেন যে উনি বাজে সার্কেলে জড়িয়ে গেছে, সেই বাজে সার্কেলটা বলতে আপনি কি বোঝাচ্ছেন, সন্ত্রাস না মাদক?
সার্কেলটা বলতে ও আশেপাশে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছে, মানুষগুলো সঠিক না।
সঠিক না বলতে মানসিক ভাবে নষ্ট? আরেকটা কথা যেটা বলতে চাই, যে তো আপনি এক বছর ধরে চেষ্টা করেছেন তাকে ঠিক করার, এবং তারপরে সে কন্টিনিউয়াস আপনার গায়ে হাত তুলে গিয়েছে এক বছর ধরে,
খুব বড় সড় ভাবে, খুব মানে একদম বলা চলে মৃত্যুর খুব কাছে থেকে এরকম 6-7 বারই আল্লাহর রহমতে ব্যাক করে অনেক চেষ্টা করছে, অনেক। আই উইশ আমি যদি একদম নিজ হাতে শেষ করে ফেলতে পারতাম এরকম কিছু, আমি হয়তো সেটাই করতাম। অনেক চেষ্টা করছে, অনেক, আর পারলাম না।
সে কি ধরনের ড্রাগ নিচ্ছে? সে কি ইয়াবা খাচ্ছে রেগুলার বেসিসে নাকি?
আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে তার বাবা মা মানে ছেলেকে এটা বলে যে তোমার যা খুশি, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি বাইরে চললে না, মান সম্মানের ব্যাঘাত ঘটালে না, তোমার যা ইচ্ছা তুমি সব বাসার ভিতরে বসে করো।
এবং সে তাই করে যাচ্ছে,
এবং সে তাই করে যাচ্ছে। তো
মেডিকেল স্টুডেন্ট একজন, তার মানে ছেলেটা যথেষ্ট ট্যালেন্টেড,
তার আর ওয়ান ইয়ার এমবিবিএস কমপ্লিট করে সে অলরেডি গোয়িং টু মানে মাস ইউনিভার্সিটি মালয়েশিয়া, সবকিছু ওকে,
বাট অ্যাডিকশন,
অ্যাডিকশন নট অনলি অ্যাডিকশন বাট অলসো এটা হচ্ছে বাবা মায়ের মানে অতিরিক্ত মানে
আল্লাহ,
হ্যাঁ আল্লাহ বলা চলে।
Well, আমি তোমাকে জাস্ট একটা কথাই বলতে চাই যে ইউ আর সেফ অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন, আই নো ইউ স্টিল লাভ হিম, আমি জানি প্রচন্ড ভালো না বাসলে কেউ এরকম একজনকে এক বছর ধরে ঠিক করার চেষ্টা করতে পারে না, কিন্তু সেই ভালোবাসাটার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি যে তুমি অনেক বড় একটা ব্ল্যাক হোল থেকে বের হয়ে এসেছ।
এখনো বের হই নাই।
মানসিক ভাবে নাকি ওতপ্রোতভাবে ভাবে সামাজিক ভাবে
ভাবে পারিপার্শ্বিক ভাবে সামাজিক ভাবে সবকিছু থেকে কন্টিনিউয়াসলি এক প্রকার ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছে,
যেহেতু সবাই জানতো তোমাদের অ্যাফেয়ারটার ব্যাপারে, তাই না?
অ্যাফেয়ারটার ব্যাপারে সবাই জানতো, তারপর মানে বলা চলে ইন ফিউচার এমনও হতে পারে যে আমার লাইফটা হয়তো হিরো হয়ে যেতে পারে, এরকম কিছু হতে পারে।
কেন এরকম কেন চিন্তা করছো? টাকার জন্য একসময় কিন্তু তার বাবা মা তাকে ছেড়ে দেবে, ঠিক আছে, একসময় তার বাবা মা 100% তাকে ছেড়ে দেবে, বা বড় জোর যেটা করবে
ছেড়ে দিছে দুটা বছর, মানে এক বছর আগে থেকে তো অলরেডি তার টুকটাক জ্বালাতো সব আমার সামনে থেকেই চলতো, দেন এই ওয়ান ইয়ার থেকে মানে আমার ব্যাগে সে যা পাইতো কন্টিনিউয়াসলি নিয়ে ফেলতো, বাট আমার একটা জিনিসই বলে ফেলতো কি খরচ হয়ে গেছে, আমি ওইভাবে তখন নেইনি যে কি কারণে খরচ হয়ে গেছে।
Do you understand that this guy is going to blackmail you within a few days? Or is he already doing that?
আমি নিজে থেকে তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার কোনো ক্ষতি চাইও না, তুমি যদি আমার কোনো ক্ষতি করার থিং করো সেক্ষেত্রে আমাকে একটা অ্যাকশন নিতেই হবে।
অ্যাবসলিউটলি, এটাই আমি বলতে চাচ্ছিলাম, সেলফ প্রোটেকশন ইজ নট ব্যাড, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাকমেইল করার মতন যে স্টাফ তার কাছে আছে সেই জিনিসটা তার কাছ থেকে বের করে নিয়ে আসার টেকনিকটা কি তুমি চিন্তা করেছো কখনো?
অ্যাকচুয়ালি সে হচ্ছে অনেক চালাক, আমি একটা ফোন অলরেডি ভেঙে ফেলছিলাম, দেন সে টিভি পেয়েছিল, মানে নতুন করে যেহেতু আবার সে এটা পাইছে তো বুঝতে হবে তার কাছে আরো কোথাও কিছু ছিল, তো আমি তো জানি না সে কি কি করতেছে কোথায় কোথায়, অ্যান্ড ডোন্ট নো এনি আইডিয়া।
তার কোন ক্লোজ ফ্রেন্ড কি তোমার ফ্রেন্ড?
এটাই তো বললাম, সে বাজে সার্কেলে চলাফেরা করতো, সে যে সার্কেলে চলাফেরা করতো সে যে ফ্যামিলি থেকে বিলংস করে সে যে জায়গাটা থেকে বিলংস করে এটা তার সাথে যায় না, মানে আর আমি কি করে এই পার্সনদের সাথে কথা বলবো বা মিশবো।
I get that, but sometimes you have to be technical. তোমাকে কিন্তু এখন এটাই করতে হবে, আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, বিকজ এই ব্ল্যাকমেলিং জিনিসটা একটা মানুষকে মানসিক ভাবে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
আমি আমি মানসিক ভাবে মানে আমি প্রায় এই একটা মাস ধরে শুধু এই রুমটার মধ্যে পড়ে আছি, এত কষ্ট করতেছি পড়াশোনাটা করার জন্য পারতেছি না, শুধু বিলিভ করেন মানে 24 ঘন্টা 8 ঘন্টা আমি শুধু শুয়ে আছি, এখানে শুনতেছি আর শুধু শুয়ে আছি আর কিচ্ছু করতেছি না।
লিসেন আপু, আপু এভাবে ভেঙে পড়লে হবে না আপু, তোমাকে টেকনিক্যালি আগাতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার ওই ছেলেটার লাইফে ভালো রকম অ্যাক্সেস আছে এবং যে তোমাকে কোনো একটা কিছুর বিনিময়ে হলেও সাহায্য করবে, এমন একজনকে খুঁজে বের করা দরকার। ছেলেটার কি কোনো বোন আছে বাসায়?
ছেলেটার বোন আছে, ওর ফ্যামিলি সবাই আমার বিপক্ষে, বাট ওর বোন একটা কথাই শুধু বলে দিছে যে এই ছেলে যদি কেউ ঠিক করতে পারে এই মেয়েটা ছাড়া আর কেউ পারবে না।
তুমি তার বোনকে ব্যবহার করো, তোমার বোনকে ব্যবহার করে আগে ওই ছেলের পিসি থেকে তোমার ইনফরমেশন গুলো তোমাকে সরাতে হবে। দিস ইজ ইওর ফার্স্ট জব, তুমি যেভাবে হোক তার বোনকে কনভিন্স করো। তোমার তার বোনের কথা আমি এই জন্য বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটলিস্ট একটা মেয়ে অনেক সময় একটা মেয়ের সিচুয়েশনটা বুঝতে পারে, আর যেহেতু এটা বোঝা যাচ্ছে যে তার বোন কিছুটা হলেও তোমাকে পছন্দ করে, বিকজ শি হ্যাজ গট লাইক এ কনফিডেন্স অ্যাবাউট ইউ যে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক দ্যাট পার্সন রাইট, সেটা যেহেতু আছে তো আমার মনে হয় তোমার এটাকে ইউজ করা উচিত, এবং প্রথম ফোকাস তোমার এটা হওয়া উচিত যে ওই ব্ল্যাকমেইলের খপ্পর থেকে বের হয়ে আসা, কারণ একটা অ্যাডিক্টেড মানুষ একসময় প্রচন্ড টাকার অভাবে পড়ে এবং টাকার অভাবে পড়ার পরে তারা মানে কি বলবো ইফ টিজিং থেকে শুরু করে রেপ পর্যন্ত সব করতে পারে।
ওর কখনো টাকার অভাব
হবে সামনে হবে,
আচ্ছা
সামনে হবে বিশ্বাস করো। হ্যাঁ প্লিজ বলো।
আজকে বিষয়টা তো এরকম যে অপরাধ নাশকতাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো বা একটা অপরাধ থেকে আমরা কি করে বেরিয়ে আসতে
পারবো,
তো এটা নিয়ে আমি যাচ্ছি আমার নিজের কিছু মতামত দিই।
অবশ্যই অবশ্যই,
আই থিঙ্ক অনেকেই শুনতেছে, জানি না কারো কোনো কাজে আসবে কিনা, বাট এটা আমি মনে করি যে এভাবে ভেবে দেখলে হয়তো একটা জীবন হলে বেঁচে যেতে পারে। মানুষ যখন অপরাধ করে মানে ওই অপরাধী মনটার পিছনে মানে ওই অপরাধী মনটাতে একটা চিন্তা থাকে, কোনো কিছু ভেবে সে অপরাধ, কিছু প্রয়োজনে সে অপরাধ করে, কিছু চেয়ে সে অপরাধটা করে। তো আমার মনে হয় ওই অপরাধ প্রবণ মানুষটার আশেপাশে যারা ক্লোজ বা যারা গুরুজন যারা কাছে কেউ, তাদেরকে প্রথমত খুঁজে বের করতে হবে যে কেন সে এই অপরাধটা করতেছে, তার কারণটা কি, এটা যুক্তিযুক্ত কিনা বা এটার কোনো যুক্তি মানে এর কোনো যুক্তি আছে কিনা, যদি খুঁজে বের করা যায় যে না তার এই জিনিসটার পিছনে এক্স্যাক্ট কোনো কারণ আছে তাহলে ওকে, বাট যদি কোনো কারণ ছাড়া সে অপরাধ করে ফেলে, ভুল করে ফেলে, সেক্ষেত্রে আমার মনে হয় তার গুরুজন বাবা মা বা ফ্যামিলি যেটাকে বলে পরিবারটাকে ফার্স্ট অফ অল তাকে একটা সুযোগ দিতে হবে, তাকে বুঝাতে হবে, তার বিবেকে যখন এই জিনিসটাকে নিয়ে যাওয়া যায় বুঝিয়ে, আমার মনে হয় এটা প্রথমত কাজে দিতে পারে, যদি তার কাছের মানুষ তার গুরুজন তাকে বুঝাতে পারে, তার বিবেকটাকে কেউ জাগ্রত করতে পারে। বাট এটা যদি পসিবল না হয় সেক্ষেত্রে সামাজিক ভাবে পারিবারিক ভাবে বলা চলে সমস্তটা একটা জনসচেতনতা তৈরি করা যেতে পারে, দেন এর পাশাপাশি আমাদের আইনের একটা কঠোর প্রয়োগ করা যায়, মানে এটাকে আমি বেশি করে গুরুত্ব দিচ্ছি কারণ আইনের একটা কঠোর প্রয়োগ দরকার, আমাদের দেশে আইন আছে, আমি মনে করি না যে এই দেশে আইনের এতটা প্রয়োগ আছে, এই প্রয়োগটাকে যদি কঠোর করা যায় বাস্তবায়ন ঘটানো যায়, শুধু আইনের প্রয়োগটা করলে হবে না, এই বাস্তবায়নটা মানুষ যখন দেখতে পারবে, এর বাস্তবায়নটা যখন ঘটবে তখন অপরাধী মানে আরেকটা অপরাধ কিভাবে দমন হচ্ছে এই জিনিসটা দেখে তার মধ্যে যে আমার এটা করা যাবে না বা এটা ভুল হচ্ছে বা এটা শাস্তি এটা হচ্ছে, আমি এই শাস্তিটা চাই না বা এই জিনিসটা আমার লাইফে দরকার নেই, আমি এখান থেকে সরে আসবো, এরকম কিছুর মাধ্যমে আমার মনে হয় একটু হলেও কমানো সম্ভব।
অবশ্যই সম্ভব, কিন্তু আমি তো তোমার কথা শুনেই তো আমি আসলে একটু কনফিউজ হয়ে গেলাম। তোমার সব কয়টা কথা ঠিক আছে, একদম পারফেক্ট, বাট আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটি নিয়েই যদি বলি, যেই ক্ষেত্রে একজন বাবা মা, একটা বাবা মা যখন সাপোর্ট করে যাচ্ছে একজন একটা ছেলের অ্যাডিকশন, সেই ক্ষেত্রে আমরা কি করবো আসলে?
মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, তার একটু বুঝাতে হবে, যখন তারা বুঝতেই পারছে না এরকম কিছু ফ্যামিলির কারণে এরকম ছেলেরা রসাতলে চলে যাচ্ছে, একদমই বুঝতেই
যাবেই, বাবা মা যদি এগুলো সাপোর্ট করে তাহলে ওই ছেলে যে মানে এখন পর্যন্ত মেডিকেলে যে ছেলে চান্স পাইছে এটাই একটা বিশাল ব্যাপার।
আমি তো একটু কথা বলি ভাইয়া, তার মা এরকম ছিল সাপোর্ট, সে যদি এলাকায় কারো মানে সে দুমদাম করে গাড়ি চালাচ্ছে, কারো একটু কারো ক্ষতি হয়েছে, তো কেউ যদি বাসায় গিয়ে রিপোর্ট করে যে মানে ও অনেক স্পিডে গাড়ি চালাতো, মানে কাউকে মানতো না, কিছু করতো না বা কারো কোনো ক্ষতি করে ফেলতো, এরকম অনেক মানে এরকম অনেক কিছু ঘটে গেছে, তো আমি বলতাম এগুলো তুমি কেন করতেছো, দেখা গেছে কেউ যদি রিপোর্ট দিতে যায় বাসায় যে আপনার এটার কারণে আমার এই ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়েছে, মানে কেউ যদি কিছু চিল্লায় বা গলা উঁচু করে তাদের এরিয়াতে যদি কেউ কথা বলে, ওর মা সাথে সাথে গিয়ে বলবে তুই ওই ছেলের হাত ভাঙছিস না, কাউকে গিয়ে ওর পা দুইটা ভাঙা যদি আমার সামনে হাজির না হইতে পারস তাহলে পরে বাসায় থাকতে দিব না।
My goodness, মানে এই ধরনের কিলার ফাদার মাদার আমি আমার লাইফে শুনিনি।
আমার পুরো মাথা দিয়ে শুধু রক্ত বের হয়ে যাচ্ছে, আর ওর মা বলতেছে আমাকে তোমাকে যদি এখানে মেরে আমি যদি বস্তায় ভরে কোথাও পাস না, কোথা থেকে পাবে কে তোমাকে খুঁজে, ছেলের সামনে মা এভাবে বলতেছে, আমি জাস্ট থক খেয়ে গেছি, আমি ভাবতেছি এই ফ্যামিলিটাতে যদি আমি বিয়ের পর যাইতাম, ছেলে মা মিলে যদি আমাকে কিছু করতো মানে আমার ফ্যামিলি জাস্ট পাগল হয়ে যেত,
তোমাকে বিক্রি করে দিত, বিক্রি একটা সময় তোমাকে বিক্রি করে খাইতো তারা, এতটুকু আমি বাজি লেগে বলতে পারি। যে মা এই ধরনের কথা বলতে পারে, তার বাবা মা কেমন ছিল, তারা কোন কোথায় জন্ম নিয়েছে, কিভাবে এই পর্যন্ত এসেছে, তা তো বোঝাই যাচ্ছে
না, মানে মা এতটাই আশকারা দিয়ে চলছে যে ছেলে মুখের উপর বলে, আমি মানে ছেলেটার এতটাই কনফিডেন্স, সে অন্যায় করলে সে কোনো সাজা পাবে না, সে ডিরেক্ট মুখের উপর বলে, আমি তাহলে মাঝে করে ফেললেও কোনো আইন নাই বাংলাদেশে আমাকে এসে ধরে নিয়ে যাবে, এতটা শাস্তি দিবে আমাকে, তার এতটাই কনফিডেন্স যে তার বাবা মাটা এতটুকু ক্ষতি হতে দিবে না।
আমি তোমাকে একটাই কথা বলবো, আমি তোমাকে আমাদেরকে এখন কনভারসেশনটা শেষ করতে হবে, আমাদের সময় শেষ, জাস্ট এতটুকু কথাই আমি তোমাকে বলতে চাই যে দেখো তুমি যত তাড়াতাড়ি সম্ভব ব্ল্যাকমেইল করার মতন যে স্টাফ ওই ছেলের কাছে আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করো, সেটাকে নষ্ট করার চেষ্টা করো, আর সেটা যদি পারো বা না পারো দুটার যেটাই হোক না কেন, প্লিজ গেট দ্য হেল আউট অফ দ্যাট এরিয়া, ওই ছেলের গন্ডি থেকে বের হয়ে যাও, কারণ এই ছেলে তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি যাতে চলে যাইতে পারো দেশের বাইরে, বিকজ এই ছেলে তোমার লাইফটা হেল্প করে ফেলবে, আসলেই তাই করবে। And he is an addicted person, কখনো ঠিক হবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ওয়ান মোর থিং, তোমাকে একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যা কিছু হয়ে যাক, সবকিছু হয়ে যাক, কেউ তোমাকে ব্ল্যাকমেল করছে না করছে, কি করছে না করছে জানি না, তবে এই যে নিকৃষ্ট অধম পিশাচ, আমার কাছে তুমি কখনো খারাপ হবে না। ঠিক আছে, ভালো থেকো। ওকে, সো দ্যাট ওয়াজ, কি বলবো, আমার আর কিছু বলার নেই। চলুন দুটা গান শুনে আসি, গান শুনে এসে আবারও কথা হবে। যখন কোনো বাবা মা তার সন্তানের এত বড় শত্রু হয়, সেই সন্তানের মৃত্যু যে ধীরে ধীরে বিষ খেতে খেতে হবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই ছেলেটারও মৃত্যু হচ্ছে, এবং অচিরেই তার দেহের মৃত্যু আমরা দেখতে পাবো, আর আত্মা তো অনেক আগেই মারা গেছে, তাই না?
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. ABC Radio 89.2 FM. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
Gan gaya mar mon re bujhay mon ta ke pagal para gan gaya mar mon re bujhay mon ta ke pagal para ar kichan chai na mone gan chara gan chara ar kichan chai na mone gan chara gan gaya mar mon re bujhay mon ta ke pagal para gan gaya mar mon re bujhay mon ta ke pagal para ar kichan chai na mone gan chara gan chara ar kichan chai na mone gan chara
Welcome back one more time to Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Aaj cholche Jaha Bolibo Shotto Bolibo aur aajke amra call nichhi so amar kache aro ekta call ache. Hello. Hello. কোন রকম কোন অপরাধ জনিত কারণে কি মন খারাপ নাকি মানসিক কোন যন্ত্রণা?
না না, অপরাধ তো অনেক আছে কিন্তু আজকে মানে হঠাৎ একটা অপরাধ শুনলাম, মানে শুনলাম বলে যে অপরাধটা হয়েছে সেটা হচ্ছে আমি ঢাকায় আমার বাড়ি চট্টগ্রাম আসছি জবের কারণে, তো যে কোনো একটা কারণে দেশে যাইনি, দেশের বাড়িতে মানে ঢাকা বাড়িতে চট্টগ্রাম আসছি, তো সেখান থেকে আমি সন্ধ্যার পরে বাজারে গেছি, তো বাজারে যাওয়ার পথে একটা রাস্তার পাশে মেন রোডের পাশে মানে জুয়া খেলতেছে অনেক লোকজন, তো আমি ওখান দিয়ে যাইতেছি, তো আমি যেহেতু বাজারে যাচ্ছি তো আমি ভাবতেছি যে মাছ বাজারে যাচ্ছি, মাছ বাজারের কাছে মানে ভোটটা নিয়ে বসছে, তো এখানে কি মানে সেটা দেখতেছি এভাবে, তো দেখা চলে যাচ্ছি, তো এর মধ্যে একজন লোক খুব হ্যান্ডসাম, তো যান কেন মানে দাঁড়ান, আমি বলতেছি এটা তো জুয়া খেলা হচ্ছে আমি তো খেলবো না, তো এরকম সময় আমাকে কয়েকজন পুলিশ ধরলো, তো আরো কয়েকজনকে ধরলো ওইখান থেকে, তো ধরার পরে আমি আমি কেন আমি তো ফেলতেছি না, আপনি আমাকে ধরতে শুনছেন মানে আপনি ধরে রাখছে, তো আমি কোনো চিল্লাফাল্লা করিনি, কারণ যেহেতু আমার মানে সৎসাহস আছে এবং মানে কথা বলার মতো সে ধরনের মানে বুদ্ধি আছে যথেষ্ট পরিমাণে, তো আমি কোনো ব্যাপারে টেনশন করতেছি না, এবং আমার সঙ্গে যারা মানে যারা ধরছে তারা খুবই মানে সার সার হ্যান্ড প্যান মানে ওটাই তো বলতেছে, তো আমার হ্যান্ডক্যাপ লাগাচ্ছে সবাইকে, তো আমি বলতেছি আমার হাতে কোনো হ্যান্ডক্যাপ লাগাবেন না, কেন হ্যান্ডক্যাপ লাগাচ্ছে, হ্যান্ডক্যাপ লাগানোর কারণটা কি আমি খেলছি এখানে, তো বলছে যে চলেন, তো এর পাশে আরো দুজন লোক মানে এখানকার স্থানীয়, তো তারা বলছে যে ও তো ভদ্র ফেলে দেখা যাচ্ছে আর ওকে সাইড দেন, তো ঠিক আছে না বলছে না সারা যাবে না, কারণ ওই মানে ওনাদের একজন স্যারের নাম বললো, তো বললো যে লিটন স্যার দেখছে ওনাকে ধরছি, এটা মোটা একটা ছেলে মানে হ্যান্ডসাম ছেলে, তো ভাবছে যে আমি টাকা খেয়ে ওকে ছেড়ে দিচ্ছি, তো ওকে নিয়ে যেতে হবে ফাঁড়িতে, মানে থানা না ফাঁড়িতে নিবে, আচ্ছা ভালো কথা, তো চলেন ফাঁড়িতে, তো আমি ওনার বাইকে উঠলাম, আমি বললাম যে আপনি টেনশন করেন না আমি দৌড়ে দিব না কোথাও যাবো না, আমি আপনার সঙ্গে যাচ্ছি, আমি বাজার যাচ্ছি, কিন্তু এখান দিয়ে যাওয়ার পথেই আপনি আমি যাচ্ছি আপনি আমাকে ধরছেন, কিন্তু আমি বলতেছিলাম খেলবো না, কিন্তু আপনি কুকুরের জন্য সেটা আমি জানি না মানে হাসতেই বলতেছি, তো আপনি চলেন ফাইট নিয়ে চলেন, তো আমি ওনাকে বাইকে বসার পথে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তো আমি বললাম যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের জন্য হচ্ছে ঢাকা, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি, তো অনেক কিছু বললাম, তো আমি একটা কথা বললাম যে আমার ভাই দুটা প্রশাসনে জব করেন, তার কোন কোন সেক্টরে আসতে আমি বললাম, তো নিয়ে ওনারা মানে খাঁটির মধ্যে নিয়ে ঢুকাইলো, তারও কয়েকজন লোক ছিল সবাইকে নিয়ে ঢুকাইলো, ঢোকানোর পরে এর মধ্যে বাইক নিয়ে দুজন লোক আসছে, আসার মধ্যে আমাকে মানে ডাক দিল, তো আমাকে ডাক দিয়ে বলতেছি কি যে ধরছে যে হতো তুমি কিছু টাকা দাও মানে বলছি স্যার ঠিক আছে, পরে আমি বলছি যে ভাইয়া আমি আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, আমি খেলতে আসছি, আমি বাজার করার জন্য অল্প টাকা নিয়ে আসছি, আর এই ব্যাপারে যদি বাজারও জানি তাহলে সমস্যা, আমি খেলিনি কেন টাকা দিব? ঠিক আছে, তো বলছে না ভাই দিতে হবে, এটা বললে হবে না। তো আসলে ওনারা দেখলাম যে ডিমান্ডটা তাহলে খুব কম, কারণ পুলিশ যাতে ওর শেষ করে আসে এটা জানি না, বুঝলি? আপনি বললো যে 2000 টাকা দিয়ে দেন, আমি বলছি না আমাদের সেহেতু টাকা নেই, আমি 1000 টাকা নিয়ে এসেছি, সেদিন বাজার যাবো, এবং বাজারে যদি না করে যাই তাহলে আমার প্রবলেম হবে, আমার খাওয়া দাওয়ার প্রবলেম, আমার চলাফেরার প্রবলেম হবে, কারণ অফিস খোলার পরে আমার কিছু টাকা আমি অ্যারেঞ্জ করতে পারবো। তারপরে 1000 টাকা দিল আমার কাছে, নেওয়ার পরে আমাকে নিয়ে আসলো
অপরাধে আসেন ভাই, দয়া করে আমার অপরাধ তুলে ধরেন না, মানুষ কিছু রাখবেন না যা বুঝা যেতে, আসল অপরাধে আসেন। মেন ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি কি আপনাকে টাকা দিয়ে ছুটতে হলো?
আমাকে টাকা দিয়ে ছুটতে হইলো এবং টাকা দিল, তো নিয়ে আমি দিয়ে আসলাম। তো আসার পর আসলে কৌতূহল জানলো যে আসলে আমাদের দেশের প্রশাসনিক যারা আছেন তারা যদি সতর্ক থাকেন এবং তারা যদি মানে যেরকম যাদেরকে নাইট ডিউটি দেওয়া হয়, যারা মানে রোডে সবসময় ডিউটি করেন, চলাফেরা করেন, প্রশাসনিক তো অর্বদিকা, তারা তো সবখানে চলাফেরা করতে পারেন, তো তারা যদি একটু রাখে তাহলে আমার এটা 100% বিশ্বাস, এবং আমি লিখে দিতে পারি যে বাংলাদেশে কোনো ধরনের কোনো অপরাধ,
প্রশাসন তাদের সম্পূর্ণ কাজ করার চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যেসব দেশে জনসংখ্যা আমাদের মতন অতিরিক্ত বেশি, যেসব দেশে আমাদের মতন জনসংখ্যা অতিরিক্ত বেশি, সেসব দেশে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণভাবে শিক্ষিত নয়, এবং অশিক্ষিত মানুষকে কন্ট্রোল করাটা আসলে অনেক টাফ, যে কারণে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এবং আরেকটা কথা আমি আপনাকে সরাসরি বলে দিই, প্রশাসনের বিরুদ্ধে সরাসরি কথা শোনার মতন বা বলার মতন ক্ষমতা আমার নেই, তাই আমি এই ব্যাপারটাকে এড়িয়ে
যাই। একটা কথা বলি, আপনি যেটা বলেন সেটা আমি মানে, কিন্তু এই যে মানে অশিক্ষিত যে মানে আমরা কথাটা বলি, আসলে অশিক্ষিত মানুষ যারা মানে শিক্ষিতের মধ্যে যে অশিক্ষিত আছে সেটাই হচ্ছে অশিক্ষিত, কিন্তু
সরাসরি অসাধারণ একটা কথা বলছেন, একদম ঠিক কথা বলছেন ভাই।
ভাই আমি লেখাপড়া জানি না, আমাকে কিছু বলে না, আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা জানি যে আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি মানে আপনার আমি এখানে থেকে অনেক কিছু শিখছি এবং অনেক ভাষা শিখছি এবং মন প্রাণ দিয়ে আমি সবসময় শুনি, কারণ এখানে অনেক কিছু শেখা যায়, জানা যায়। কিন্তু ভাই আপনারা এই যে অশিক্ষিত মানুষ কিছু কিছু আছে তাদের মনে হন কারণ তারাই কিছু করতে চায়, কিন্তু অশিক্ষিত যারা অ্যাকচুয়ালি তারা ভয় পায় কিছু করতে, কিন্তু যারা শিক্ষিত মধ্য অশিক্ষিত তারা সবকিছু মানে নিজের মতো করে যাচ্ছে।
একদম সত্য কথা বলছেন, আপনার এই কথাটাকে আমি একটু ডিনাই করব না, এবং সবচেয়ে সত্যি কথাটা আপনি এটাই বলছেন যে যারা সার্টিফিকেট প্রাপ্ত, যারা প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত, তারাই অনেক রকম অশিক্ষিত ধরনের কাজ করে বেড়ায়, তারাই সবচেয়ে বেশি অশিক্ষিত ধরনের কাজ করে বেড়ায়। আর এই ক্ষেত্রে আমি অশিক্ষিত বলতে সবসময় বোঝাই মানসিক ভাবে অশিক্ষিত। ভাইয়া মানসিক ভাবে আপনি যতটুকু শিক্ষিত না, আপনার সাথে দাঁড়ানোর লেভেল এখন আমার নাই, আপনি যে কথাগুলো বলছেন তাতে আমি বুঝতে পারি, কিন্তু মানসিক শিক্ষা এক জিনিস আর প্রাতিষ্ঠানিক শিক্ষা আরেক জিনিস। প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারটা কেন আনা হয়, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতর দিয়ে আমরা যখন যাই তখন একটা সম্ভাবনা থাকে যে আমরা মানসিক শিক্ষার দিকে হয়তো এগিয়ে যেতে পারবো, ওটা না হলে পারবোই না তা কিন্তু না। যদি তাই সত্যি হয় তাহলে কাজী নজরুল ইসলাম, লালন শাহী সব মিথ্যা, ওনাদের কারো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই।
তো দেখ ভাই অপরাধ বলতে অনেক ঘটনা আমার মানে জানাশোনা আছে এবং আমার চোখের সামনে ঘটছে, এগুলো বলতে গেলে আপনি আরো যারা আছে তাদের সঙ্গে তো আপনি কথা বলতে পারবেন না, তো আজকের ঘটনাটাই বললাম। যদি আপনি কোনো প্রশ্ন করেন
আপনার কি মনে হয়েছে পরবর্তীতে যদি আপনি এরকম একটা সিচুয়েশনে পড়েন, এই ধরনের একটা বাজে সিচুয়েশনে, বা কেউ যদি পড়ে, সেখান থেকে বেঁচে আসার উপায়টা কি হতে পারে?
আসলে মানে আসলে কি ভাই, এটা বলতে গেলে এটা আমারও সম্ভব না, আপনারও সম্ভব না। তারপর আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি মানে আমাদের দেশের সরকার যদি এরকম একটা জায়গা তৈরি করতো যেখানে জনসাধারণ সবার জন্য মানে অভিযোগটা সমান ভাবে দেখা হইতো, আজকে যদি আমাকে ধরা হয়েছে, আজকে যদি আমি এই চট্টগ্রামের মানে তাদের ভাষা আমি বুঝি না যদিও, মানে এখানকার কোন প্রভাবশালী মানে সন্তান হইতাম কিংবা কোনো ক্যাডারের কিংবা কোনো রাজনীতিবিদের যদি সন্তান হইতাম, তাহলে কিন্তু মানে আমাকে এই মানে 1,000 টাকা নিল মানে সেই পরিবর্তে কিন্তু অনেক ধরনের তাদের কথা শুনতে হইতো কিংবা তাদেরকে অনেক ভাবে চাষ করে হইতো, তোমরা কেন চেষ্টা করো না। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু যেটা আমি সাধারণ যার জন্য কিন্তু কোনো কথা হয়নি, কিন্তু আমি কেমনটা যেখানে যে করবো সেখানে একটা সিকিম মানে এরকম যদি একটা মানে প্ল্যাটফর্ম বার করতে পারে সরকার, তাহলে এই দেশে মানে যে শান্তি আসবে এটা 100% আছে, কোনো কোনো শান্তি হবে না। সরকার তো অবশ্যই চেষ্টা করতেছে, জনসাধারণ মানুষ যেভাবে যেখানে যাবে কিন্তু ওই যাওয়ার আগে ওই সরকার যাদেরকে সিলেক্ট করবে তারাই খারাপ হয়ে যাবে।
সমস্যাটাই এখানে ভাইয়া, সমস্যাটাই এখানে। আর মানে আমরা যে গরিব দেশগুলো আছে সেই গরিব দেশগুলোতে ইউজুয়ালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অভাব মানুষকে মানসিক ভাবে নষ্ট করে দেয়, এবং সেটা একটা জেনারেশন ধরে না, একটার পর একটা জেনারেশন আসে। হয়তো বাবা অভাবে ছিল, তার ছেলে হয়তো খারাপ কাজ করতে উদ্ধত, কারণ সে হয়তো অভাব জিনিসটাকে প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেছে যে আমি এই টানাটানির মধ্যে থাকবো না, যেভাবে হোক আমাকে বড় লোক হতে হবে, যেভাবে হোক আমাকে ক্ষমতা হতে হবে। যেমন আপনার মধ্যেই যদি এখন এই ধারণাটা আসে যে ধরতে আমি এসব বাদ দিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে এবার চিটাগাং এর একটা ক্যাডার হয়ে যাই, তাহলেই তো আমাকে পুলিশ আর কিছু বলবে না, আপনারও তো এই চিন্তাটা আসতে পারতো।
না না রায়ন ভাই, আমি এই চিন্তাটা করি না এই কারণে, কারণ কি আসলে আমি যখন বাসায় আছি আমার কোনো টেনশন নেই, মানে খুব সুন্দর একটা ঘুম হবে। কিন্তু আমি আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে, নাম তো বলবো ভাইয়া,
নাম না বলাই বোধ হয়,
আচ্ছা নামটা বলার কোনো দরকার নেই। তো ছোট্ট একটা কথা বলি, সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড এবং একসাথে আমরা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি, তারপরে আমাদের এলাকায় একটা প্রধান ছিল তাকে নিয়ে কিংবা আমাদের আমাকেও ডাকছিল, মানে আসলে আমরা একটু মানে দারিদ্র দেখে আমার আব্বু সময় দিতে দেয় নাই কিংবা আব্বুর সাথে সময় দিচ্ছি, যাকে এটাও আমাদের ভালো একটা দিক, কারণ যদি তখন আমার বাপের অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো বা তাদের সাথে সময় দিতাম, কারণ আমি বাপের সাথে কাজ করতাম অনেক ব্যাপার, অনেক কাজ টাজ করতাম যার জন্য আমি সময় দিতে পারিনি, কিন্তু আমার ওই বন্ধুরা সময় দিচ্ছে। এখন ওই ছেলেটার মানে ওয়ারেন হয়ে গেছে, মানে ওকে মানে ও মানে দেশে তো যাইতেই পারে না, মানে ঢাকায় কোথাও একটা জায়গায় থাকে, মানে ওকে দেখা মাত্রই মানে তুমি শেষ করবে, এবং ওর নামে 43-44 মামলা আছে,
মানে শুট অন সাইট তার উপরে চলছে।
জনসাধারণ লোক যারা আছে আসলে যারা মানে চলাফেরা করতেছি, ওই যারা ওই একটু ব্যয় লাইনে চলাফেরা করতেছে, আমরা চেষ্টা করবো যেন আমি জানি যে ওইখান থেকে যেন আমার যেরকম আজকে আমি যেখানে দেখছি যে লোক জড়ো, ওইখানে আমার দাঁড়ানোটা কিংবা যেন সরু হয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে, আমার একদম সোজা স্টেট বাজারে চলে যাওয়া উচিত ছিল এবং সেখানে বাজার নিয়ে চলে আসার দরকার ছিল। যারা খারাপ তারাই রুটে থাকুক এবং তারা তারা নিজেরাই মারামারি করে তারা নিজেরাই মরুক, তাদের সঙ্গে আমার কথা বলার কোনো দরকারই নেই।
এটা খুব ভালো একটা কথা বলেছেন। আমরা এই ধরনের মানে যেখানে এই ধরনের কার্যকলাপ হয়, হয়তো বা মাদক বিক্রি হচ্ছে কিংবা জুয়া খেলা হচ্ছে কিংবা মদ বিক্রি হচ্ছে, এই ধরনের স্পট গুলো থেকে আমরা যারা এগুলোর সাথে জড়িত না তাদের মনে হয় এখান থেকে দূরে থাকাই উচিত। আমরা কিন্তু মোটামুটি আশা খুশি জানি কোথায় কোথায় এই জিনিসগুলো হয়।
হ্যাঁ ভাই, যে এটা ফাঁড়ির পাশেই হচ্ছে এবং প্রশাসন সবাই জানে, এটা সব প্রশাসনের মানে এই ফাঁড়ির লোকজন মানে প্রশাসন ওনারা নিজেরাই এটা করছে আমার বিশ্বাস, কারণ না হলে প্রশাসনের
আমরা এভাবে ডাইরেক্ট প্রশাসনকে কখনোই কোন রকম কোন ব্লেম দেব না, কারণ আমরা জানি তারা আমাদের সুরক্ষার জন্য আছেন। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রশাসনের মানুষকে আমরা চিনি না, এখন কে কার জায়গা থেকে কোন জায়গায় দুর্নীতি করছে সেটা যদি হিসাব করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে দুর্নীতি আছে। কেউ যদি সিএনজিওয়ালা যদি 10 টাকা ভাড়া কম চায় তাহলে সেও 10 টাকার দুর্নীতি করে কম ভাড়ায় উঠে যায়, আবার সিএনজিওয়ালা 20 টাকা বেশি চাইলেও সিএনজিওয়ালা 20 টাকা নিয়ে যাচ্ছে দুর্নীতি করেই, এভাবেই চলছে আমাদের জীবনটা। তাই আমি প্রশাসনকে আলাদাভাবে কখনোই কোনো দোষ দেব না, প্রত্যেকজন।
আমি আপনার কাছে চাচ্ছি তাহলে আমরা জনসাধারণ যারা আছি তারা আমরা রোড ধরে কিভাবে চলাফেরা করবো, আপনি একটা আমার যদি
আমি জাস্ট এতটুকু বলতে পারি যে আপাতত আমাদের চলার নিয়মটা এমন হওয়া উচিত যেখানেই আমরা যাই না কেন সবসময় আমাদের সাথে সিকিউরিটি আইডি কার্ড এবং রেফারেন্স ফোন নাম্বার সবার থাকা উচিত, এবং যার এই সুবিধাগুলো নেই
সেটা হচ্ছে কি মানে আমাকে যে ধরে নিয়ে গেছে তো ওনারা কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না,
আর আমার সিকিউরিটি আজকে তোমার কাছে আসছে, আমি বাংলাদেশের নাগরিক, 100% বাংলাদেশের নাগরিক। কারণ যেহেতু এখানে মানে একটু চট্টগ্রাম তো আমি জানি একটু বেশি চলতেছে, কারণ ওই যে আপনি কি জানি বলে যে রোহিঙ্গা বলে এই শব্দটা ঠিক না, এটা অন্য একটা নাম আছে। তো যাই এর জন্য আমি আমার আইডি টাইডি সবকিছু আমার কাছে আছে, কিন্তু ওনারা ওই শুধুমাত্র কিছু টাকা নিবে এই ওনাদের ধান্দা,
এছাড়া ওনারা আর কারোর সাথে কোনো কথাই বলবেন না। সেই ক্ষেত্রে তো আমাদের উচিত যে প্রশাসনের প্রতি যথেষ্ট সম্মান রেখে পকেটে কিছু টাকা রাখা, তাই না? এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। জানি না ভাইয়া আজকে আমার যাওয়ার পথে সমস্যা হবে কিনা, তবে এতটুকু বলতে পারি যে এই সমস্যার মধ্যে যদি পড়ি, যদি কেউ কখনো পড়েন, তাহলে একটা কথা বলতে পারি যে ভালোভাবে প্লিজ কথা বলার চেষ্টা করবেন, কেউ উদ্ধত হবেন না।
আপনাকে কখনই ধরবে না, কারণ কি জানেন, কারণ এই মিডিয়াদেরকে পুলিশ আরো বেশি ভয় পায়, কারণ আপনার কাছে ধরলে তো আপনি উত্তর দিতে পারবেন, আমরা তো উত্তর দিতে সমস্যা,
এবং মিডিয়াতে জব করার আগেও মানে অর্থাৎ আমার জন্মের পর থেকে আমি বাংলাদেশেই ছিলাম এবং বাংলাদেশেই ছিলাম এবং বাংলাদেশেই থাকবো, এবং ওই 18 বছর বয়স থেকে রাত 12টায় বের হয়ে সকাল 6টা পর্যন্ত হাঁটাহাঁটি করা আমার অভ্যাস, তাই আপনার বোঝা উচিত যে আমি কতবার এগুলোর ভিতর দিয়ে গিয়েছি।
কিন্তু ভাই যখন আপনি
যথেষ্ট হতো না, সবাই হয়তো সবসময় পারবে না বা সেভাবে বাতে পড়ে গেলে অনেকের পক্ষে সম্ভব হবে না।
হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন, আমার জনসাধারণ আমরা যারা মানে চলাচল করি, সাধারণ ভাবে চলাচল করি, সব চলাচল করি, তাদের তো সবার মধ্যে এই বুদ্ধিটা দেন একটা ভোট দিয়ে তাপে গেলা দিচ্ছে, সেটা তো মানে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতারা প্রেরণ করেন ভক্ত, আপনি তো জানেন না।
আপনি যেভাবে কথা বলছেন, আপনি এখন আমার সাথে যেভাবে কথা বলছেন, আপনার যে কমিউনিকেশন স্কিল সেটা অসাধারণ সুন্দর স্কিল, এটা সাধারণ জনগণের থাকবে না এটা বলাটা মনে হয় ভুল, বেশিরভাগেরই বোধ হয় আছে, এবং যাদের এই কমিউনিকেশন স্কিলটা নাই তাদেরকে দেখলেই বোঝা যায় যে তাদের এই কমিউনিকেশন স্কিলটা নাই, এবং তাদের ক্ষেত্রে কি এই ধরনের প্রশাসনিক ঝামেলাগুলো হয় সাধারণত? আপনি বলেন।
এই যে আমার সাথে যারা, আমি তাদের মধ্যে আমি একটু মানে হয়তো প্যান্টেন পড়া ছিল, হ্যান্ডসেট ছিল, একটা ছেলে লুঙ্গি পড়া তার দুটো ট্রাউজার, আমি মানে ভিতর দিকে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেলছিলে, কয় না ভাই আমি ওখানে যাচ্ছিলাম, আমি বললাম যে তোমাকে কেন ধরে নিয়ে আসবে, তাহলে তুমি তো সাধারণ, কয় ভাই দেখেন আমি যে দুটো ট্রাউজার দিচ্ছি 250 টাকা দেয়, যেই দেখছি দুটো ট্রাউজার কিনে 250 টাকা দেয়, তাহলে সে আর মানে কোনো কোথায় বুঝতে পারে, সেই ছেলে কাছে 1700 টাকা ছিল হাতে, 1700 টাকা নিয়ে গেল, ও মানে কান্নাকানি অবস্থা, মানে ভয়ই অস্থির।
ওয়েল ভাইয়া আসলে এগুলো নিয়ে কথা বললে কথা চলতেই থাকবে, শুধু এতটুকু বলবো যে সবাইকে সাবধানে থাকতে হবে, নিজের আইডেন্টিটি সাথে ক্যারি করতে হবে, এবং তারপরেও যখন এই ধরনের বিপদগুলো আসবে আমরা অ্যাকশন হয়তো সবাই মিলে পুরো বাংলাদেশ মিলে তখন নিব যখন ভাই নিজের গায়ে লাগবে, বুঝছেন? তার আগে পর্যন্ত না কেউ আপনার ধার দেওয়া যাবে না, কেউ আপনাকে হেল্পও করবে না, যখন সত্যি সত্যি কারো গায়ে লাগবে একসাথে সবার, তখন দেখবেন এটা নিয়ে আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বলা
আল্লাহর কাছে নামাজ পড়ে যেন আল্লাহ সেদিনটা খুব সামনে এনে দেয়, যেন শান্তিতে সবাই চলতে পারে,
অবশ্যই
চলতে পারে, এটাই হলো কথা।
তবে আপনাকে আমি সবসময় সরাসরি কথা বলি, এতটুকু সরাসরি আপনাকে কথা বলে দিতে পারি যে আপনি যে প্রবলেমটা আমার সামনে হাজির করেছেন এটার সলিউশন আমার কাছে নাই ব্রাদার, এটার সলিউশন কারো কাছে নাই।
না না এটার সলিউশন তো নাই, কিন্তু মানে আমি আজকে যে ঘটনাগুলো বলবো তার আগে মানে আজকের ঘটনাটাই বললাম, মানে এরকম ঘটনা আমাদের দেশে প্রতিদিন যে হচ্ছে, প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডই হচ্ছে, তো আপনি এই ঘটনার অনুষ্ঠান যদি সারাদিন দিনটা 24 ঘন্টা করেন
তাহলে আমার ঠিক আছে,
আপনার ফোন সবসময় বিজি থাকবে, মানে আপনার ফোনটা সবসময় বিজি থাকবে।
Absolutely. এবং এটাই আমাদের আশা, এই অনুষ্ঠানটা করতে করতে কারো কানে যদি কিছু যায় আর আস্তে আস্তে যদি এই ফোন কল গুলো একেবারেই না আসে আমার ফোনে, যাতে আর গ্রিন লাইট নাই জ্বলে, এটাই আমাদের চিন্তা। আমাদের কাছে আর সময় নেই, আমাদেরকে আরেকটা কল নিতে হবে, আমরা আরেকটা কলে চলে যাবো। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম, কি নাম ভাই আপনার?
কোথা থেকে?
কেমন আছেন ভাইয়া?
আচ্ছা আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তো আপনাকেও আমি সেই একই প্রশ্ন করব, আমাদের কাছে সময় কম আছে, মাত্র 5 মিনিটের মতন সময় আছে, এতটুকুর মধ্যে আপনার কাছে জানতে চাবো যে আপনার আশেপাশে আপনার সাথে ঘটা কোনো অপরাধ যদি থাকে, সেটা কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে এবং সেটা থেকে বের হয়ে আসার উপায় কি?
আসলে অপরাধের বিষয় না, মানে অপরাধ ধরতে গেলে তো সবগুলোই অপরাধ, অপরাধ তো অনেক, সামগ্রিক ভাবে একটা সমাধানের বিষয় নিয়ে আসলে কথা বলবো।
আচ্ছা, কিরকম?
আসলে আমি বলতে চাচ্ছিলাম, মূলত যখন এই মানসিকতা তৈরি হয় ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে, এটা হচ্ছে আপনার টিনেজার বয়সে ছেলেদের মধ্যে মূলত যে মানসিকতাটা তৈরি হয় ওইটাই নিয়ে তারা জীবন যাপন করে। সমাজের মধ্যে যদি তাদের মধ্যে ভালো মানসিকতা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় এটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অপরাধের জিনিসটা উঠে আসবে।
একদম সত্য একটা কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে এটার মধ্যে মূল কোন ধরনের স্টেপ নেওয়া যেতে পারে যে এই কাজটা করলে হয়তো এখনকার মানুষ একটু দূরে সরবে?
হ্যাঁ, এটা মূল বিষয়। এটার ক্ষেত্রে আসলে যে জিনিসটা মূল বিষয় সেটা হচ্ছে কি, জেনারেশনের ছেলে মেয়েদেরকে অধ্যয়নমুখী করা, অধ্যয়নমুখী করা, মানে একাডেমিক শিক্ষার বাইরে তাদেরকে বিভিন্ন বই পড়ার দিকে আগ্রহী সৃষ্টি করা, তাদের যেটা আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ব্রহ্মমান লাইব্রেরির মাধ্যমে করতেছেন, এভাবে বিভিন্ন পাঠাগার, এভাবে মানে বইয়ের মুখী, বই মুখী করা, হ্যাঁ মানে একাডেমিক শিক্ষার বাইরে, এটার মাধ্যমে মানে লোক নিজেদেরকে চিনতে পারবে, যখন নিজেদেরকে
সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, সেখানে 2টার পরে আপনি অ্যাকচুয়ালি কি ধরনের মানে শিক্ষা বা কিভাবে মানুষকে অধ্যয়নের দিকে নিতেন, আপনি হলে কি করতেন আর কি, তাই জানতে চাচ্ছি।
আমি হলে যেটা করতাম সেটা হলো আমি ছাত্রদের মধ্যে আগ্রহী সৃষ্টির জন্য তাদেরকে পুরস্কারমূলক ভাবে অধ্যয়নমুখী করতাম, সেটা আমি একটা সংস্কৃতিমূলক সংগঠনের মাধ্যমে করতাম, অথবা আমি এটা ছাত্রদের মধ্যে একটা সংস্কৃতি একটা ওটা তাদেরকে অধ্যয়নমুখী করার জন্য যে মানে যে তোমাদেরকে এই বইটা দেওয়া হলো আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা এটা পড়াবে এবং আগামী এক সপ্তাহ শনিবারে আমরা এটা হচ্ছে একটা পাঠচক্র করবো, তখন আমরা বুঝতে পারবো যে কি ছাত্ররা এই বই থেকে কি শিখতে পারছে।
অসাধারণ একটা চিন্তা, খুব সুন্দর একটা চিন্তা, আমি আশা করছি আপনি একদিন করতে পারবেন। এবার আপনাকে একটা প্রশ্ন, আপনি যেই স্কুলে পড়েছেন বা পড়ছেন বা পড়েন বা একসময় পড়াশোনা করেছেন, সেই স্কুলে তো নিশ্চয়ই এমন কোনো নিয়ম ছিল না স্কুলের পরেই যে অন্য কোনো ক্লাস হবে বা অধ্যয়নের দিকে আলাদা করে মানুষকে টানার জন্য কোনো নিয়ম নিশ্চয়ই আপনার আশেপাশে ছিল না, ছিল কি?
আমি আসলে মাদ্রাসায় লেখাপড়া করি, এখন লেখাপড়া করছিলাম, আমি এখন এই ব্যবসায়ী আছি, বিজনেস আছে, আমার নিজের পাবলিকেশন আছে।
তো আপনি তো ইয়ের দিকে চলে যাননি, অপরাধ প্রবণ কোন পথে চলে যাননি এসব ফ্যাসিলিটি না থাকার কারণে পরেও, এটা কেন?
জি, এটা আসলে আমি ছোটবেলা থেকে আমার পারিবারিক ভাবে আমি অধ্যয়ন জিনিসটা পেয়েছি এবং আমি বই থেকে অনেক কিছু শিখতে পেরেছি, বই থেকে নিজেকে চিনতে পেরেছি এবং নিজের অপরাধ গুলোকে বুঝতে পেরেছি।
কার বই পড়েন আপনি সবচেয়ে বেশি?
আমি ইসলামিক বই পড়ি, তারপরে এছাড়া আমি সেলফ ডেভেলপমেন্ট বই গুলো পড়ি।
সেলফ ডেভেলপমেন্ট বই বলতে
আমি মানে আত্মোন্নয়ন মূলক বই, আমি সবচেয়ে বেশি বই ভালো লেগেছে ইউ ক্যান উইন, শিক্ষার, তারপরে ওনার সমস্ত বইগুলি আমি পড়ি, ওনার লেকচার গুলো দেখি, তারপরে এছাড়াও আমি অনেক ইংলিশ, বাংলা, আরবি বইগুলো পড়ি।
সব রকমের সাহিত্যের সাথে আপনার মোটামুটি একটা যোগাযোগ আছে এবং এই কারণেই আপনার ধারণা যে সাহিত্য মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে পারে, তাই না?
অবশ্যই।
অসাধারণ, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফোন করার জন্য। আজকের মতন কথা তাহলে এখানেই শেষ করি,
ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা অন্যরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা গেলাম এবং এই অনুষ্ঠান এখনই শেষ হয়ে যাবে আজকের মতন, যা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানটা আমার আরো একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে, পরবর্তীতে কোনো একটা সময় হয়তো আমাদের এখানে আবারও গেস্ট আসবে, তবে এই গেস্ট ডিফারেন্ট হবে, হয়তো কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাঁচজন ছেলে মেয়েকে আমরা নিয়ে আসবো, সামনে বসিয়ে তাদের সাথে কোনো একটা বিষয়ে পক্ষে এবং বিপক্ষে আলাদাভাবে আমাদের এখানে তর্ক হবে, আলোচনা হবে, এবং সেই আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা রেজাল্টে যাব, কোনো একটা অপরাধ নিয়ে কিংবা হয়তো কোনো একটা বিশেষ ক্রাইম নিয়ে বা যে কোনো একটা বিশেষ অপরাধ প্রবণতা নিয়ে বা কোনো এক ধরনের অপরাধ নিয়ে কোনো না কোনো কিছু একটা নিয়ে আমাদের এই আলোচনা চলবে। এবং সেখানে এসএমএস প্যানেল থাকবে, সেখানে আমরা কল ইন নিব এবং আমরা চেষ্টা করবো যে যারা আসবে তাদের গার্ডিয়ানদের সাথেও কথা বলার। তবে আজকের মতন ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আই লাভ ইউ অল অ্যান্ড ওয়ান মোর থিং, দিস ইজ The Devil, signing off. Stay tuned with 89.2 always.
Exclusively on FusionBD.com.